This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। বুধবারের এই রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। হ্যালো 8920 আজকে 30তম পর্ব, এবং এই 30তম পর্বে আমাদের সঙ্গে এমন একজন অতিথি রয়েছেন যার জীবনের গল্প আমাদেরকে অনেক কিছু দেবে, যার জীবনের গল্প হয়তো সমাজের অনেক অনেক মানুষের কাছে অনেক প্রশ্ন ছুড়ে দেবে। আমরা সেই কথা না হয় পরেই বলবো, তবে তার আগে হ্যালো 8920 সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে নিই। হ্যালো 8920 হচ্ছে আপনার অনুষ্ঠান, আপনার কথা বলার অনুষ্ঠান, আপনার জীবনের গল্প বলার অনুষ্ঠান। পৃথিবীতে এমন কিছু থাকে বা এমন কিছু গল্প থাকে বা জীবনের এমন কোনো কথা থাকে যা হয়তো কাউকেই বলা যায় না বা যা হয়তো বলার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। আপনাকে আমরা বলছি, এবিসি রেডিও আপনাকে একটি প্ল্যাটফর্ম করে দিয়েছে, এখানে এসে আপনার জীবনের সেই কথাগুলো, জীবনের সেই গল্পগুলো আপনি লাখো মানুষের সাথে ভাগাভাগি করে নিতে পারেন। আমাদের হ্যালো 8920 আপনার জন্য 24 ঘন্টা একটি ফোন নাম্বার দিয়ে রেখেছে। এই ফোন নাম্বারে যে কোনো সময় আপনি ফোন করতে পারেন। ফোন করার পর আপনি আপনার নামটি বলবেন, তারপর আপনার সেল নাম্বার, যে নাম্বারে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব, সেই সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, এবং তারপর আপনি যে জীবনের গল্পটা বলতে চান, আপনার জীবনের গল্প, সেই জীবনের গল্পটা খুব ছোট্ট করে সারমর্মটুকু আমাদেরকে জানিয়ে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা ফোনে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আর ফেসবুকে আমাদের একটি মেম্বার পেজ রয়েছে, এবং ওখানে যারা হ্যালো 8920 শোনেন তাদের প্রত্যেকেরই মেম্বার হওয়া উচিত। ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি, facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর হ্যালো 8920 অনুষ্ঠান শুরুতেই মূলত হ্যালো 8920 যিনি অতিথি থাকেন, যিনি যার জীবনের গল্প আমাদেরকে শোনাতে আসেন, তাকে নিয়ে আমরা শুরু করি। এবং তারপর পর গত পর্বে প্রচারিত যে বন্ধুটি তার জীবনের গল্প বলে গিয়েছিলেন, সেই জীবনের গল্পের উপরে যেসব মন্তব্য আমরা ফোনে পাই, ফেসবুকে পাই, এবং অনেক সময় আমাদেরকে টেক্সটও পাঠান, টেক্সটে পাই, সেগুলো আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে পড়ে শোনাই। এবং একই সাথে যদি কোনো টিকা টিপ্পণি থাকে আমাদের অনুষ্ঠান নিয়ে, কেউ যদি কিছু বলতে চান, কোনো ধরনের মন্তব্য করতে চান, বা জীবনের গল্প এরকম না যে ঘন্টার পর ঘন্টা বলতে হবে, দু মিনিটেও অনেকে বলতে পারেন, সেগুলো আমরা প্রচার করে থাকি। তো চলুন আজকে আমরা প্রথমে অতিথিকে স্বাগত জানাই, তার নামটা তার মুখ থেকে আমরা শুনব। প্রথমে আপনাকে স্বাগত আমাদের এবিসি রেডিওতে।
জি, আমার নাম হচ্ছে আসমা, আমি কুমিল্লা থেকে আসছি।
কুমিল্লা থেকে আপনি এসেছেন আমাদের এই অনুষ্ঠানে জীবনের গল্প বলার জন্য।
জি ভাইয়া,
আমাদের অনুষ্ঠানে তো কিছু নিয়ম আছে, আপনি নিশ্চয়ই জানেন, আপনি যেহেতু শুনেন, আপনার বয়স এবং আপনি কি করছেন এগুলো যদি আমাদের একটু জানাতেন।
আমি কিছু করছি না, আমার একটা মেয়ে আছে, আমি ফ্যামিলির ছোট মেয়ে, দুই ভাই দুই বোন আমরা।
ওকে, ঠিক আছে, আপনার জীবনের গল্পে আমরা যেতে চাই, এবং আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার ছোটবেলার সময়টা থেকে শুরু করতে চাই। আমি যখন ক্লাস ফাইভে পড়ি, তো আমাদের গ্রামটা হচ্ছে মফস্বল, তো ছোটকালে আমার ভাই আমাকে খুব শখ করে এটা ওটা শেখাতো, খেলা, সাইকেল চালানো এরকম।
ওকে,
তো আমি সাইকেল চালাতাম বেশিরভাগ, সাইকেল চালিয়ে এখানে ওখানে যেতাম। একদিন হঠাৎ করে আমার এক ফুফাতো ভাই, আমি যখন ছোট, আমার ভাইয়ের সাথে,
ছোট মানে আপনার কত বছর বয়স তখন?
আমি তখন ক্লাস ফাইভে পড়ি, মানে যখন ছোট থাকতে আমি যখন বুঝতে শিখেছি, 7-8 বছর হবে, তখন থেকেই আমার ভাইয়ের সাথে চলাফেরা করে আমার দুঃসম্পর্কের এক ফুফাতো ভাই, সে বলছিল যে, মানে তার নিজের ভিতরে ভিতরে ধারণা ছিল সে আমাকে বিয়ে করবে আমি বড় হওয়ার পরে।
তার বয়স তখন কত ছিল?
সে তখন চাকরি করত,
20-25 বছর বয়স, এবং আপনি তখন ক্লাস ফাইভে পড়েন।
হ্যাঁ,
ওকে।
আমাদের কাছে বলেনি, আশেপাশে যারা ছিল তাদের কাছে বলতো যে আসমা যখন বড় হবে তখন ওরে আমি বিয়ে করব।
আচ্ছা,
তো আমি বিষয়টা, মানে আমার সমাবেশে যারা, তারা আমাদের অনেক ইয়া করতো, মানে কেলাইতো যে এরকম তোকে এসে বিয়ে করবে,
খেপাতো আপনাকে।
হ্যাঁ,
আচ্ছা,
তখন আমি খুব রাগ করতাম এবং তাকে দেখলে আমি খুব লজ্জা পাইতাম,
খুব স্বাভাবিক।
হ্যাঁ, লজ্জা পাইতাম, তাকে যদি দেখতাম আমাদের উঠানে তখন আমি ঘর থেকে বের হইতাম না, যদি দেখতাম চিয়বলের কাছে আমি অনেক দূর ঘুরে, মানে রাস্তা পাড়িয়ে যেতাম, তার সামনে কখনো সামনাসামনি যাইতাম না, আমি খুব লজ্জা পাইতাম বিষয়টা। এরকম করে চলতে থাকে, তো সে কখনো আমাকে একটা কলম কিনে দেয়, তখন আমি বুঝতাম না, ভাবতাম হয়তো আমার কলম নেই এই জন্য সে আমাকে কলমটা এনে দিছে। অথবা ঈদ আসলে, আমার মনে আছে একবার ঈদ এসে আমাকে একটা 3-piece দিয়েছিল, হ্যাঁ, ইয়েলো কালার, খুব সুন্দর ছিল থ্রি পিসটা। কারণ ছোট মানুষ, খুব স্বাচ্ছন্দ্যে নিয়েছি এটা, কিন্তু তার হাত থেকে আমি নিইনি।
কিভাবে দিয়েছিল?
সেটা ওই আমাদের সাথে তাদের রিলেশনটা খুব ভালো, আমার ভাইয়ের সাথে তার ফ্রেন্ড। সে যখন ঢাকা থেকে যাইতো আমাদের মানে দেশে যাইতো, তখন আমাদের এখানে খাইতো ঘুমাইতো আমার ভাইয়ের সাথে, এরকম ছিল সম্পর্কটা। তো দিল, ঘরে নিয়ে দিল যে এটা আসমার জন্য আনছি। তো ওটা আমি দেখে মানে খুব পছন্দ।
আপনার ভাইও কি ওনার সমবয়সী ছিল?
আমার ভাইয়ের চেয়ে তো সে সিনিয়র ছিল,
কিন্তু আপনার ভাই ওকে পছন্দ করতো।
আমার ভাইয়ের সাথে তার ফ্রেন্ডশিপ, মানে আমাকে যে সে বিয়ে করবে এই হিসেবে না, এটা কখনো আমাদের ফ্যামিলিতে বলেনি।
এবং আপনার ভাইটা জানতো?
আমার ভাই সেটা মানুষের কাছ থেকে হয়তো শুনছে, কিন্তু ওইটা আমার ভাই তেমন ভাবে গুরুত্ব দেয়নি, যে এক ছোট মানুষ সে বলতেই পারে। আর আমার বোন তো এখনো ছোট, এই মানে এই হিসাব করে তার সাথে যে বন্ধুত্বটা, মানে তাদের মধ্যে এত ক্লোজ ফ্রেন্ড, মানে অসম্ভব ক্লোজ ফ্রেন্ড। তো পরে বিয়ে করতো, সে হয়তো চাইতো মাসে একবার দুইবার, দুই দিন একদিন থাকতো, ওই মানে আমার ভাইয়ের সাথেই সময় কাটাইতো আর কি। তো এরকম ভাবে গেল, তাকে দেখলে আমি লজ্জা পাই, সে ঢাকায় থাকে। এরপরে আমার ভাই আমাকে একদিন মেলায় নিয়ে গেছে, আমাকে খুব আমার ভাই এখানে ওখানে নিয়ে যেত, আমার ভাই অনেক আদর করতো, তো নিয়ে যেত, যেটা আমি অনেক ছোট মানুষ, নাদোষ নাদোষ ছিলাম।
ক্লাস ফাইভের কোনো ছবি আছে আপনার কাছে?
না, ক্লাস ফাইভের কোনো ছবি নেই, আমার বিয়ের 6 মাস পরের একটা ছবি আছে।
আচ্ছা ঠিক আছে, ওটা ওই ওই এটা আমরা পরেই যাই তাহলে। ক্লাস ফাইভের যদি ছবি নাই,
মানে আমি সবকিছু ওপেনলি বলি, যেহেতু আমার জীবনের গল্প বলতে আসছি।
জি প্লিজ।
তো আমি তখন হাফ প্যান্ট পরি আর হাঁটা কাটা নিমা পরি।
ক্লাস ফাইভের একটা মেয়ে হাফ প্যান্ট পরাটা খুবই স্বাভাবিক।
হ্যাঁ, হাফ প্যান্ট পরি। মেলা নিয়ে যাওয়ার পরে, অনেক দূরে ছিল মেলাটা, আমাদের এক থানা থেকে অন্য থানা অনেক দূরে ছিল। তো আমার চাচাতো ভাই ছিল সাথে, আমার চাচাতো বোন ছিল। তা আমার ভাই করলো কি, কিছু কেনাকাটা করে দিয়ে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিল।
ওকে,
তো বাড়িতে পাঠিয়ে দিলে আমি আসতেছি, যে এই রাস্তা দিয়ে আসছি ওই দিক দিয়ে একটা ইয়ে ছিল, মানে নৌকা দিয়ে পাঠিয়ে আসতে হতো আমাদের গ্রামে, এটা থেকে ওই পারে গাং পার হইতেই। তো আসলাম হঠাৎ নৌকার মধ্যে, মানে সারা রাস্তা আসলাম কাউকে দেখলাম না, নৌকার মধ্যে আইসা দেখলাম একটা ছেলে, খুব সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়ানো অবস্থায়। কিন্তু ওদিকে আমার কোনো খেয়াল নাই, কিন্তু ছেলেটা আমাকে দেখছে। আমি বুঝতে পারছি না, বাট এটা পরে বুঝতে পারলাম আর কি। তো ও ছেলেটা দাঁড়াইছে, মানে কিছু বিস্কিট নিয়ে হাতে, মানে বড় একটা পলিথিন নিয়ে। এখন আমি হচ্ছে যে জিনিসগুলো আর কি নামছি, ওটা আমার একটা স্কার্ট পরানো ছিল, আমি হাঁটু দুইটা বাইর পিড়া, মানে না ওর যে ইয়ার ভিতরে কান্দার মধ্যে বসে রেখেছি। তখন আমার ছোট মানুষ এত খেয়াল নাই, কারণ আমার চাচাতো ভাই বলতেছে কি ওই ভদ্রলোককে, তো ভাই আপনি কি বিস্কিটের কারখানাতে চাকরি করেন? তখন সে হেসে দিল, কি কেন, তারপর হাতে অনেকগুলো বিস্কিট তো এই জন্য, না আমি ঢাকা থেকে আসছি, এইদিকে কিছু পাই নাই, তো দোকানে বিস্কিট পাইছি, এগুলো নিয়ে আসছি, আমি বাড়িতে দেখেছি। পরে আমি বাসায় গেলাম, এখন সে ওই ভদ্রলোক আমার পিছনে পিছনে আমার বাড়ি পর্যন্ত, মানে আমি কোন বাড়ির মেয়ে সেটা দেখে গেল।
ওকে, আচ্ছা, তাহলে এই লোকটাকে আপনি চেনেন না?
না, এই লোকটাকে আমি চিনি না।
আচ্ছা,
চিনি না। তো আমার, আমি কোন বাড়ির মেয়েটা দেখলো, দেখার পরে করলো কি, এরপর দিন আমি কোরআন শরীফ পড়তেছি, আমার আবার ফ্যামিলিগত ভাবে একটু মানে আরবি পড়াটা ইয়ে ছিল, প্রাধান্য ছিল বেশি, তাই অনেক ছোট থাকতে কোরআন শরীফ পড়া শিখে ফেলছি। তো রোজার মাসে আমার চাচাতো বোনের, চাচার ঘরে চাচাতো বোনের সাথে কোরআন শরীফ পড়তেছি, ধুতি কাপড় পরে।
ধুতি কাপড় পরে কোরআন শরীফ?
জি, ধুতি কাপড় পরে কোরআন শরীফ পড়তেছি। মানে আগে বাচ্চা মানুষের যে কাপড় পরে ইয়াতে মক্তবে যাওয়া, এটা একটা আনন্দের ছিল গ্রামে। তখন মানে ওই ধুতি কাপড় পরে আমি কোরআন শরীফ পড়তেছি।
আচ্ছা,
আমার চাচাতো বোন সাথে আরেকটা সম্পর্কে আমার ফুফুর লাগে, যে ছেলেটা আমার পিছনে পিছনে আসছে আমার বাড়ি পর্যন্ত, এটা পরদিন আসছে সকালবেলা আমার কাকার ঘরে, আমি সাদা এখানে কোরআন শরীফ পড়তেছি। এবং আমার চাচাতো বোনের আবার বিয়ে হয়েছে ওই গ্রামে আমার ফুফাতো ভাইয়ের সাথে। এখন ওই ভাবি ভাবি বলে আমার চাচাতো বোনের সাথে দুষ্টামি করতেছে, কারণ আমি তো ওদিকে ইয়া না, আমি কোরআন শরীফ পড়তেছি, কিন্তু ছেলে আমাকে দেখতেছে। পরে গেল এখান থেকে রোজার মাসে দুষ্টামি দুষ্টামি করে বড়িতে খেয়ে গেল। খেয়ে যাওয়ার পরে তো বাড়ি থেকে বললো কি, যে আমাকে সে বিয়ে করবে, তার ফ্যামিলির কাছে বললো।
কোন লোকটা বললো? ওই যে লোকটা দেখে গেল?
হ্যাঁ, যে লোকটা দেখে গেল।
ওকে,
তো আমি তার নামটা বলি, তার নাম হচ্ছে মনির, আমাদের পাশের গ্রামে।
তার মানে এই লোকটা কিন্তু আপনার সেই যে ফুফাতো ভাই হয় দুঃসম্পর্কে, সে কিন্তু না?
না না, সে না।
ওকে,
আমার ফুফাতো ভাইটা হচ্ছে আমাদের গ্রামের, আমার পাশাপাশি বাড়ির, আর এটা হচ্ছে আমার পাশের গ্রামের। ওই যে মনির, মনিরদের বাড়িতে পাশাপাশি গ্রাম, তো ওখানে আবার আমাদের কিছু আত্মীয় আছে। ওদের কাছে বললো কি, যে আমি আমার আব্বার নাম ধরে বললো ওনার মেয়েকে আমি বিয়ে করবো। তখন ওরা বলতেছে দড়িবাসানিয়া, মানে আমাদের গ্রামের নাম তো হচ্ছে দড়িবাসানিয়া, তো সেই গ্রামের মেয়ে তোর উপযুক্ত আছে? আমার আব্বার নাম যখন বললো তখন চিন্তা করো ওর মেয়ে তো ছোট, এটা এখন কি বিয়ে করবে? না আমি এটাকে বিয়ে করবো। সে তার ফ্যামিলির কাছে বাহানা ধরলো, আমার এক দুই সম্পর্কের খালাকে নিয়ে আমাদের এখানে আমাকে দেখতে আসলো। তা আমার আম্মা আমাকে নতুন জামা পরাচ্ছে, চুল বাইন্ধা দিতেছে এবং আমাকে একটু সাজগোজ করাচ্ছে।
আপনার পরিবার থেকেও আমি তো বুঝতে পারছি না, মানে ক্লাস ফাইভ এর একটা মেয়েকে আপনার পরিবার থেকে কেন সাজ দিচ্ছে বিয়ে করার ব্যাপারে?
মানে সে আমার খালায় বলছে ওকে একটু দেখবে,
আচ্ছা
দেখবে। আমি জিজ্ঞেস করছি আম্মা আমি কই যাবো? তাই তুই বেড়াতে যাবি লেগা, আমরা কালকে ডাকা যাবো তো, আজকে বেড়াতে যাবি তোর ওই খালার বাড়িতে, আমার যেই খালায় ওই মনিরকে নিয়ে আসবে সেই খালা বাড়ি। কেন যাবো? আবার নতুন কাপড় পরতে হয় নাকি? তো পরে করছে গিয়ে আমাকে পড়াইছে, পড়ার পর দেখি ভদ্রলোক আসছে।
আচ্ছা
ওই মনির আসছে, আসার পরে আমি একটা চেয়ারে তাকে পিছন দিয়ে বসে আছি। আমি তো লজ্জা পাচ্ছি, এই সেই ছেলে এখন আইসে পরিচিত আছে, তার ছোট বোন আবার আমার এক ক্লাস উপরে পড়ে, আমি যে স্কুলে পড়ি ওই স্কুলে পড়ে। তো তার বোনের সাথে আমার আবার চলাফেরাই খুব ভালো,
জি
তার সাথে আমার সম্পর্কটা করছে কি আসছে, আসার পরে আমাকে দেখে গেলাম আমি পিছন দিয়ে রেছি। সে আমার কাছ থেকে পানি চাইতেছে, তোমাকে বাড়িতে আসছি আমার পিছন দিয়ে রাখছো কেন? পানি খাও পানি খাও, কিন্তু আমি পানি দিতে পারবো না। তো পরে আমার আম্মা জগটা পানি না দিল, সে আমার হাতে পানি খাবে।
মানে ছেলে আপনার হাতে পানি খাবে?
হ্যাঁ পানি খাবে। আমি আমার আম্মা আমাকে বলছে, তখন আমি তাকে পানি দিলাম, কেন বলতেছে একটা মানুষ পানি চাইলে না দিলে গুনা হয়। আমি তাকে পানি দিলাম, সে পুরো জগের পানিটি খাইলো, আমি এক গ্লাস করে বুড়ায় উড়া দিতেছে আর ও খাইতেছে পানি। তখন মানে আমার পাশে যারা ছিল ওরা হাসতেছে, আজব মানুষ একটু পানি খেয়ে ফেললো। পরে দিয়ে গেলাম গা, ও করলো কি আমার হাতে 500 টাকা ধরাই দিয়ে গেছে।
পানি খেয়ে ফেললো কতটুকু?
পুরো এক জগ। সে পানি খাচ্ছে বাট আমার দিকে তাকিয়ে আছে।
ওরা আপনার দিকে তাকিয়ে এক জগ শেষ করে দিয়েছে?
হ্যাঁ শেষ করে দিয়েছে।
ওকে,
তখন সে আমার হাতে 500 না 600 টাকা, আমার ঠিক মনে নাই, এরকমই 600 টাকা হবে। এটা হচ্ছে 94 এর কথা,
1994 সালে। আপনাকে দেখে আপনার হাতে 500 বা 600 টাকা দিয়ে দিল,
দিয়ে গেছে। তারপর আমি টাকাটা কি করলাম, জিল্লা দখলাই দিলাম বাইরে
ওর সামনেই।
হ্যাঁ আমার টাকা নিব না, আমি কখনো শিখিনি যে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া।
আপনি তো বুঝেনি না, খুব স্বাভাবিক।
হ্যাঁ তো আমি বলতেছে যে উনি তো আমার ভাইও না কেউ না, আত্মীয় স্বজন না, ওনার কাছ থেকে আমি টাকা নিবো কেন?
সেটাই,
আমি টাকা নিতে চাই না, জোর করে যেহেতু দিছে, পরে আমি টাকাটা ঢিলা ফালাই দিছি। তখন সে বলতেছে এটা কি করলা, টাকাটা ফালাইলে কেন? নাও এমন কিছু কি আপনি, আমি এখানে থাকবো না, আমি চেয়ারটাতে উঠে টাকাটা ফালাই দিয়ে চলে আসি মানে আমাদের অন্য রুমে। চলে আসার পরে পরে কে যেন টাকাটা উঠে নিয়ে আসছে, আইনা দিছে। পরে দেখা চলে গেল এখন সে আমাকে বিয়ে করবে, আসে যায় রাত্রে বেলা, কিন্তু আমি তো কোনো কথা বলি না, আমি তো কথা জানি না, বলবো কি? তা বিষয় হচ্ছে আমি যখন স্কুলে যেতাম এই তাগো গাটের মধ্যে নৌকাটা লাগাইয়া আমি নৌকা পেতে পারি, নৌকাটা লাগাইয়া গাছের মধ্যে তালা দিয়া ওর আমারে বলে যেতাম যে খালাম্মা আমার একটু শরীরটা দেখেন, মানে ওই যে লগি দেওয়া যে নৌকা পাওয়া যায় ওকে ঘরে চালের উপরে আমি এটা রাখিয়া বলতাম কি একটু দেখেন, পোলা পানি নিয়ে যায় স্কুল থেকে আসি। এখন আমার ভাই আর আমার আব্বা রাজি না,
আমাদের ফেসবুক পেজে আপনারা যদি আসমার কাছ থেকে কোনো প্রশ্ন করতে চান, কোনো কিছু জানতে চান, তাহলে সরাসরি আসমাকে প্রশ্ন করতে পারেন এবং আসমা নিজেও সময় পেলে এখানে এখান থেকে আপনার কমেন্টস গুলো দেখবে। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, এবং যারা মেম্বার না hello8920 তারা ওই পেজটিতে গিয়ে লাইক দিলে সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। আসমা যেটা বলছিলেন যে আপনার বাবা মা ভাই বোন কেউ রাজি না,
হ্যাঁ এখন আমার ভাইরা বলতেছে যে না, আমার ভাই তখন স্টুডেন্ট বড় ভাই, বলতেছে না আমার এত ছোট বোন বিয়ে দিব না আর এই গ্রামের ছেলের কাছে বিয়ে দিব না।
আচ্ছা
আমার যে পাশের গ্রাম ওরা মানে একটু ইয়া টাইপের দাম্বাল টাইপের, তখন বলতেছে যে না এই গ্রামের ছেলের কাছে আমার বোন বিয়ে দিতাম না, এখন ছেলে আমাকে সে যেভাবে হোক বিয়ে করবে। তখন কি করলো, সে গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা মাতাব্বর ছিল, গ্রামের যে মান্যগণ্য ব্যক্তি ছিল, তাদেরকে নিয়ে আমাদের বাড়িতে এসে বসছে।
আচ্ছা
এখন ওদিকে আমার শ্বশুর বাড়ির মানুষ রাজি না, এত এতটুকু মেয়েকে বিয়ে করাবে না, কিন্তু মনির পাগল সে বিয়ে করবে। যখন ওদেরকে নিয়ে আসলো তখন ওরা আমাদের কাছে দাবি করলো 10 ভরি স্বর্ণ 1 লক্ষ টাকা সেই 94-এ।
যে ছেলে আপনার জন্য এত পাগল সে দাবি করলো 10 ভরি
স্বর্ণ 1 লক্ষ টাকা তার গার্জিয়ানরা। আমার আব্বা তো টোটালি না বিয়ে দিবে না, আমার কাকাও না আমার ভাইও না, আমার মেয়ে আমি যৌতুক দিয়ে বিয়ে দিবো কেনা, পয়সা দিয়ে বিয়ে দিবো কেনা, আমার মেয়ে তো বিয়ের উপযুক্ত হয় নাই। এখন এই ছেলে ঘরের পিছন দিয়ে এসে মানে অন্য দরজা দিয়ে বলতেছে যে আপনারা শুধু রাজি হন, আমি না নিলে তো ওরা নিবে না, আপনারা শুধু রাজি হন। আমার আব্বা বলছে না, আমি 10টা মানুষের সামনে যদি এখন কথা দিই তাহলে আমার এটা পরবর্তীতে আমার মেয়ের উপর ঝামেলা আসবে, যে আপনারা মসজিদে বসে কথা দিচ্ছেন যে দিবেন তাহলে এখন দেন না কেন। কারণ আমার আব্বাকে আমি তো মাইয়াই বিয়ে দিতাম না, এখন আমি শিকার আসবো কেন। এখন তারা 10 ভরি স্বর্ণ ছাড়া আর 1 লক্ষ টাকা ছাড়া বিয়ে করাবে না। তো আমার কাকা তাদেরকে উঠাই দিল, যাও বিয়ে দিতাম না। ওই মনি তার বাড়িতে নাকি সবকিছু ভেঙে চুরে মানে তসনস, তোমরা যদি চাই লাগানো আমি এই মেয়েকেই বিয়ে করবো। তখন আমার আম্মা তাকে বললো যে এখন তো ছোট, তো আমি বিয়ে করে বিদেশ চলে যাবো, বিদেশ যদি আপনি জানগা তাহলে আপনি এখন বিদেশ চলে যান, বিদেশ থেকে আসার পর আপনার সাথে বিয়ে হবে। কয় না যদি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন, এটা আমি বিশ্বাস করি না।
আপনি একটু আমাকে বলবেন যে মনিরের বয়সটা তখন কত ছিল আনুমানিক?
মনিরের বয়সটা তখন 17-18 হবে।
17-18 বছরের একটা ছেলে। আমরা একেবারে একটা মানে মানে গ্রামের যেরকম হয় একেবারে অজপাড়া গায়ে যেরকম শুনে থাকি আমরা, ঠিক সেরকম একটা কাহিনী আমরা শুনছি আপনার কাছ থেকে। ঠিক আছে, তারপরে কি হলো?
ও বড় হয়েছে ঢাকায়, যদি আমি গ্রামের, ও বড় হয়েছে ঢাকায় ওর বোনের বাসায়। এরকম করে হলো, এখন বিয়ে দেবে না, এখন সে তার বাবা এবং বোনের জামাই মানে আবার সেই মানুষগুলোকে নিয়ে আসছে, যে চেয়ারম্যান গুলো মুরব্বী মানুষ, তার বাবা এবং তার বোনের জামাই সবাই নিয়ে আসছে আমাদের বাড়িতে এসে উঠছে। এখন একজন এলাকার চেয়ারম্যান যদি আমাদের বাসায় আসে তাকে তার অপমান করা যায় না। তো আমার আব্বা তাদেরকে সম্মানের সহিত বসাইলো, কোন অ্যারেঞ্জমেন্ট নাই, হঠাৎ করে তারা এসে আমাদের বাসায় উঠছে
চেয়ারম্যান সহ।
হয় তাদেরকে মানে বসার জায়গা দিলে বসলো উঠানের মধ্যে। বসার পরে এখন ওরা আমাকে দেখবে, বোর পক্ষরা ওরা আমাকে দেখবে যে গার্জিয়ান আসছে যে কোন মেয়েটার জন্য সে এত পাগল
এই ছেলেটা।
হ্যাঁ, তখন কুর্সি কে আমাকে নিল, আমি একটা ফ্রক পরানো, তো একটা হাফ প্যান্ট পরা আর একটা ফ্রক পরানো আমাকে নিয়ে বসাইলো। তখন ওই এলাকার মানুষ যেহেতু পাশাপাশি গ্রাম, আমাকে মোটামুটি চিনে যে আমি আমাকে মেয়ে, আমি তাদেরকে চিনি না, মুখে চিনি নাম জানি না কারো। তো তাদের সামনে গিয়ে বসলাম, আমি খুব ভয় পাচ্ছিলাম এত মানুষের সামনে আমাকে কেন আনলো। পরে আমি তো চোখ ঘুরে ওদের দিকে তাকাইতাছি, চাইতাছি কে কোথায় আছে, কি অবস্থায় আছে, কে কি কালারের শার্ট পরে আসছে, বাচ্চা মানুষের যে একটা ফিলিংস থাকে আর কি। তখন আমি চোখ ঘুরাচ্ছি, তখন আমার এক ভাষীর বলে কি মানে আমার আব্বার নাম ধরে মেয়েটা কেমন চোখ ঘুরাইতেছে দেখ, সবার দেখতেছে। তো পরে এক পর্যায়ে চেয়ারম্যান হেসে দিল, তো বাচ্চা মানুষ তো চোখ ঘুরাবে না কি করবে, এরকম হইলো। এখন আমাকে ঠিকানা লিখতে দিছে, ঠিকানা লিখতে পরে মানে আমার হাত কাঁপতেছে, কি ঠিকানা লিখবো, আমার পোস্ট অফিস হচ্ছে কাশীপুর, কাশীপুরের জায়গার মধ্যে আমি বাসিপুর লিখে লেখছি, কাশীপুর লিখতে গিয়ে আমি বাসিপুর লিখে পারছি। তো পরে আমার এক ইয়া ছিল, মামা ছিল, ওই সম্পর্কে বলতেছে কি তুমি তো এখানে কয়েরিয়া দাও মানে গুলটা দিতে বলতেছে। পরে আমি দেখলাম কি যে কাশীপুরের জায়গাটা আমি বাসিপুর লিখে ফেলছি, পরে এটা আমি ইয়ে করে দিলাম, দেওয়ার পরে ওটা ঠিকানাটা নিয়ে গেল। এখন তো এতটুকু মেয়ে দেখে তো গার্জিয়ানরাও সাই দিতে পারতেছে না, এখন ওর গার্জিয়ান বুঝাইছে আমি বিদেশ সঙ্গে বিয়ে করে, আর ও বলতেছে যে আমার কাছে যদি বিয়ে না দেয় তাহলে আমি স্কুলটা দূরে নিয়ে যাবো,
মানে সবার মধ্যেই,
হ্যাঁ সবার মধ্যে স্কুলটা দূরে নিয়ে যাবো, অথবা সে আমার বাসার সামনে এসে মানে গলায় ফাঁসি দিয়ে মরে দেবো, তাহলে আমি করে সেখান জানি মানে এরকম হুমকি দিচ্ছে আর কি, অথবা আমাদের বাড়িটা বোমা ফেলায় উড়াই দিব।
পুরো পাগল এক মানে উদ্ভট,
যেভাবে হোক সে আমাকে বিয়ে করবে এরকম কোটা। এখন হের গার্জিয়ান মানে সংযোগে আসলো, তখন আমার মানে বুঝাই গেলো যে বিয়ে দেন এরকম। তারপরে আমার ভাই রাজি না, আমার আব্বাও রাজি না, না আমি এমন পাগল ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না, আমার মেয়ে মাত্র মানে বড় হচ্ছে। তখন আমার আম্মা আবার একটু ডাকের পাগল,
ডাক মানে
তাকে কেউ যদি সুন্দর করে ডাকে বা মা ডাকে সে মনে করে যে তাদের সবকিছু কুলজাটা খুলে খাওয়াই লেগে এরকম। আমার আম্মা একটু এরকম পাগল, সে আমার বিয়ের আগেই আমার আম্মারা এসে আম্মা ডাকতেছে, খুব ভালোভাবে কথা বলতেছে। আমার আম্মা তো প্রায় পাগল পড়া, খুব দেখতে খুবই স্মার্ট ছিল, এরকম তাকে দেখে এরকম মুখে মুখে মানে তার প্রশংসা, ছেলেটা অনেক সুন্দর ওই স্মার্ট দেখতে, এরকম করে আমার আব্বা ভাইয়ের কাকার মতেই আমার মায়ের সম্মতিতে বিয়ে হইল।
ওকে,
বিয়ে হয়েছে?
বিয়ে হয়ে গেল?
হ্যাঁ, বিয়ে হয়েছে এক পর্যায়ে।
মানে বুঝলাম না, আপনার আব্বার মানে অমত থাকলে, আপনার কাকার অমত থাকলে কিভাবে এটা সম্ভব?
এটা সম্ভব হলো যে আমার আম্মা যা বলবে তাই। এখন আমার আম্মা সম্মতি দিছে, এখন বিয়েটা হবে। আমার আব্বারে আমার আম্মা বুঝাইছে, এখন ছেলে যেহেতু বিদেশ চলে যাবে, এমন করতেছে যদি রাস্তাতে উঠাই নেওয়া যায়
তখন একটা বিপদ হয়ে যাবে।
হ্যাঁ, মান সম্মান যার ব্যাপারে একটা বিপদ হয়ে যাবে। তখন আমার ভাড়া যেহেতু স্টুডেন্ট, তখন তার বাবা মার উপরে তো কোনো চলে না, খবরদারি চলে না। তখন আমার ভাই বিমত পোষণ করলো, তারপর ওইটা বিয়েটা হইলো। এটা হইলো, এখন বিয়ে যে কি জিনিস আমি সেটা জানি না। আমি জানি না লিজানাদা বিশ্বাস করবে কিনা, মানে আমি জানতাম সে 1994-এ, আমি ওপেনলি বলি, হ্যাঁ, মানে বিয়ে হলে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয় এটা আমি জানতাম না।
আপনার বিয়ে হয়ে গেছে এবং আপনি জানেন না?
না,
আপনাকে কেউ কখনো বলেও না?
না, এরকম কোন এরকম সিচুয়েশন কখনো যায়নি, বা এরকম কথা কেউ কখনো বলেও নি, শুনেও নি। তখন আমি ভাবতাম যে যারা আর দশটা মানুষ এভাবে ঘুমায় থাকে, হয়তো বা আমার বেলা এটাই হবে। ঠিক আছে, এখন আমাদের গ্রামের একটা কালচার আছে, বিয়ে হওয়ার আড়াই দিন পরে স্বামী স্ত্রীর সাথে দেখা হয়। বিয়ে করার পরে চলে যায়, পরে জামাই নিয়ে আসে, তারপর আড়াই দিন পরে তাদের দেখা হয় অথবা বাসরাত হয়। যৌতুকের
কি হলো?
যৌতুক আমার আব্বা টোটালি না দিত না।
ওরা কি শেষ পর্যন্ত সেটা মেনে নিয়েছে?
হ্যাঁ, সেটা ওই মনিরের কারণে সেটা মেনে নিয়েছে। পাগলামি করছে এবং এটা ওটা পূজা লেগে এটা করবে ওটা করবে, বা আমাকে ধরে নিয়ে গেলে তাদের মানে জোর যাবে। আমার শ্বশুর আবার একজন সম্মানীয় ব্যক্তি ছিল এলাকার মধ্যে। আমার আব্বাও আমাদের গ্রামের জন্য, আমার বাপ সাফারা একটু একটু সম্মানীয়জনক। তারপরে এদিকে আমাকে ধরে নিয়ে গেলে তো ওদেরও ইজ্জত যাবে, ওইদিকে আমার শ্বশুরের ইজ্জত যাবে। হিসেব কিতাব করে ঠিক আছে বিয়ে করে দিছে। 120 জন মানুষ আসছে। এখন 25 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট নাইলে 50 জনের অ্যারেঞ্জমেন্ট করা হবে। ওই ক্ষেত্রে আমার আব্বা আবার জানতো যে ওই এলাকার মানুষ একটু 10 জনের কথা গেলে 50 জন আসতে পারে, এটা স্বাভাবিকের কিছু, অস্বাভাবিকের কিছু না। তা আমার আব্বা আবার আমাদের আত্মীয় স্বজন আছে, ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করছে। 120 জন মানুষ আইছে। এখন ওর বোনের জামাইয়ে 16 জন আসতে ব্যস্ত লাগেছে, ওরা খাবে না, বিয়েটা আগে পড়াবে, ওরা না খেয়ে চলে যাবে। আমার আব্বা গেছে যদি আগে খান তাহলে বিয়ে হইব, আর নাইলে না খেলে বিয়ে হইতো না। আমার কাকা আবার একটু রাগি, আপনি যত বড় ইয়েই হন, আপনি আগে খাইবেন তারপরে মেয়ের বিয়ে হবে। বিয়ে আগে হবে না, খাওয়ান পরে হবে না, আগে খাওয়ান তারপরে বিয়ে। পরে এখানে একটু গন্ডগোল লেগে গেছে, তারপরে ওরা রাজি হলো, খাইলো। খাওয়ার পরে আমার সাজাচ্ছে, মানে একটা বধূ বেশে মানুষ সাজলে হয়, সাজাইলো, সবাই এসে দেখে গেল কি একটু বাচ্চার বিয়ে, মানে আমার যে ননা ননসের যে মেয়েরা তারাও আমার চাইতে বড় বড়। ওরা হাসতেছে, একটু একটা মামা, আমার মামা একটু একটা মেয়ের বিয়ে করছে, এটা দেখে এমনি মামি ডাকুন।
10 বছর বয়স তখন আপনার? হ্যাঁ, ক্লাস 5 এ পড়েন, মানে আপনি 10 থেকে 11 বছর বয়স, এর বেশি কিছু না।
জি, তো পরে
এবং গ্রামের চেয়ারম্যান সেই সময় এই এই বিয়েতে জড়িত।
জি,
আমি একটু শ্রোতাদেরকে অ্যাড্রেস করতে চাই, তার মানে দেখুন 94 সাল কিন্তু আজ থেকে খুব বেশি দিন দূরে না। বাংলাদেশের গ্রামের সামাজিক অবয়ব বা সামাজিক চিত্র কি সেটা আজকে আলো 8920-তে খুব স্পষ্ট করে ফুটে আসছে। এবং এরকম গল্প আমরা এর আগেও পেয়েছি অনেক, যে এই যে সামাজিক ভাবে যেগুলো অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ, যে প্রাপ্তবয়স্ক হবার আগে বিয়ে দিয়ে দেওয়া, সেখানে যখন রাষ্ট্রের একজন ব্যক্তি জড়িত থাকেন কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যখন জড়িত থাকেন, তখন আসলে একটা ছোট্ট পরিবার কি বা করবার থাকে। চেয়ারম্যান সরাসরি এই বিয়েতে জড়িত ছিলেন। যাই হোক, আপনি যেটা বলছিলেন যে আপনাকে কিভাবে ভাবি বলে ডাকবে বা মামি বলে ডাকবে,
তার যে ছোট বোন আমার অনেক সিনিয়র, সে যদিও এক ক্লাস উপরে পড়ে, তারপর আমার বয়সের 5-7 বছর ডিফারেন্স হবে আমার। তো সে বলতেছে এর টুকটারে তো তুমি তুমি করে বলছি, এটা এখন ভাবি বলবো কিভাবে আপনি কোটা, তাকে আমি নাম ধরে ডাকি তুমি তুমি করে। বিয়ে হয়ে গেল, মানে হাসি ঠাট্টার মধ্যে। বিয়ে হওয়ার পরে যারা মুরব্বী তারা আবার দেখে, বউরে দেখে, দেখার পরে দেখলো যে আমাকে দেখতে আসে সেই বলে একটু মেয়ের বিয়া দিয়ে দিছে, মানে সালামি দিয়ে যায় আর দেখেই কথাটা বলে যায়, বলে আবার আমার মাথায় একটু নিচে খুঁচে একটু দোয়া করে দেওয়া যায়। আমি তখন ফার্স্ট আমার হাজবেন্ড পাশে দাঁড়ায় আছে, আমি চোখটা আলগিয়ে তাকে দেখলাম।
প্রথম আপনি তাকে ভালো করে দেখলেন, এই ভদ্রলোকটা আসলে কি?
হ্যাঁ, মানে পার্টি করা বিয়ের সাথে আমি দেখলাম তাকে, খুবই স্মার্ট দেখতে, খুব সুন্দর। সেও আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আবার মিটমিটে হাসতেছে।
স্মার্ট কেন বলছিলেন বলেন তো, মানে আপনার তো ভালো লেগেছে নিশ্চয়ই, বারবার আপনি তাকে স্মার্ট বলছেন। কি করতো ঢাকাতে?
ঢাকাতে সে পড়াশোনা করতো।
আচ্ছা,
দেখতে খুব সুন্দর। দেখার পর সে যখন মিটমিটে হাসতেছে, তো আমি চোখটা অটোমেটিক নিচের দিকে, একটু লজ্জা পাইতাম বেশি, চোখ নিচের দিকে ইয়ে করে ফেললাম। তো এখন কেউ বলতেছে জামাই আজকে থাকবে, আর কেউ বলতেছে না জামাই চলে যাবে। তো জামাই নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে যেই ভালোবাসতো, মানে যে বলছিল যে সে আমাকে বিয়ে করবে, মানে সে এত কষ্ট পাচ্ছে, এটা আমি ফার্স্টে ইয়ে করতে পারি নাই। পরে
ওই সেই ফুফাতো
ভাই, ফুফাতো ভাই, হ্যাঁ,
মানে একদম বোল্ড আউট যাকে বলে,
সে এখন মানে দিশাহারা, কি করবে, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে। মানে যখন থেকে ইয়ে শুরু হয়েছে তখন থেকেই সে চাকরি ছেড়ে দিয়েছে, মানে তার হাতে যে টাকা ছিল ওটি মানে নষ্ট উড়াচ্ছে, নষ্ট করতেছে, মানে তার কোনো কিছু ভালো লাগে না। কি করবে সে, মানে আশেপাশে বাড়ি থেকে কান্নাকাটি করতেছে এরকম। যখন বিয়ে হয়ে গেছে তখন নাকি সে বলছে যে ও কোনোদিনই সুখ পাবে না, এই কথাটা আমার এক কাজিনের কাছে বলছে। আবার আমাকে যদি সে কখনো কোথাও দেখতো, সে দৌড়ায় আসে আমাকে এক পলক দেখার জন্য আসতো। আমার ভিতরে তো এরকম ফিলিংস নাই, সে যে আমাকে কিভাবে ভালোবাসছে, ভালোবাসা যে কি জিনিস সে তো আমি বুঝি না। পরে এরকম করতে করতে সে অনেক কষ্ট পাচ্ছে, বিয়ে হয়ে গেল মনিরের সাথে, অলরেডি আমার হাজবেন্ড। তো আড়াই দিন পরে আনলো, আড়াই দিন পরে আনার পরে আমাদেরকে একসাথে দিবে,
একসাথে মানে একসাথে রাত থাকতে হবে বাসর ঘর যেটা বলে। আড়াই দিন আপনি কোথায় ছিলেন?
আমার বাবার বাড়িতে, মানে সে তার বাবার বাড়িতে ছিল, বিয়ে করে চলে গেছে, আমি আমার বাবার বাড়িতে।
আড়াই দিন কেন বলা হচ্ছে বলেন?
আড়াই দিন, এটা গ্রামের একটা কালচার যে এটা যদি মানে আড়াই দিনের পরে আগে যদি দেখা হয় তাহলে মানে মুরব্বীদের কথা আর কি, যে তাদের এটা মঙ্গল হয় না এই জন্য।
আচ্ছা, আপনার এই যে বিয়েটা হলো, এখানে কি বয়স নিয়ে কোন ধরনের কেউ আপনার গ্রামের মধ্যে কেউ কি আপনাদেরকে বলেছিল যে আপনি যে বিয়েটা হচ্ছে, মেয়েটাকে যে অবস্থায় বিয়ে দেওয়া হচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এরকম কেউ প্রতিবাদ করেছিল?
প্রতিবাদ বলতে তো আমার ভাই আব্বা আমার কাকাই, কিন্তু তারাও তো সফল হলো না, মানে এরকম আইন ভাবে যে একটা আইন উদ্যোগ আছে এটা জানতো না।
আচ্ছা,
তো পরে বিয়ে হলো, এখন আড়াই দিন পরে নিয়ে আসলো তাকে, গিয়া আমার বাড়ি থেকে কেউ গিয়া তাকে নিয়ে আসলো।
আপনাদের বাড়িতে নিয়ে আসলো?
হ্যাঁ, আমাদের বাড়িতে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আমার দুলাভাই ছিল, আমার দুলাভাই বললো কি তুমি ওর সাথে ঘুমাইবা।
আপনাকে বললো?
হ্যাঁ, আমাকে বললো।
এটা আপনার দুলাভাই আপনাকে বলছে?
হ্যাঁ, আমাকে, আমার দুলাভাই বলছে।
আপনার আরেকটা বোন আছে?
হ্যাঁ, আমার বড়, সবার বড় আরেকটা বোন আছে, আমি সবার ছোট। প্রথম ফার্স্ট হচ্ছে আমার বোন, তারপরে দুইটা ভাই, তারপরে আমি। তো আমার তো ভাবি নাই ঘরে, বলতে হলে দুলাভাই বলতে হবে।
আসলে
ওই সময়টাতে আমি যে আমি সবসময় সিনিয়রদের সাথে থাকতাম, বড়দের সাথে, তো কখনো আমি তাদেরকে দেখি নাই এইসব কথা নিয়ে আলোচনা করতে। আমি কাছে থাকলে তারা ওইসব আলোচনা করতো না, আমি ছোট মানুষ, মানে গ্রামের একটা ইয়া ছিল, নিয়ম শৃঙ্খলা ছিল, এখন হয়তো সবকিছু ইয়ে হয়ে গেছে, মানে ডিজিটাল হয়ে গেছে।
তোমার
যেহেতু বিয়ে হয়েছে ওর সাথে ঘুমাইতে হবে, আমি ভাবছি যে আমি তো ঘুমাই থাকবো। হ্যাঁ, সমস্যা নেই, আমি আচ্ছা ঠিক আছে। তো আমাকে দুলাভাই বলছে ভয় পাইবে, আমি তো না ভয় পাবো কেন, বাঘ মানুষই আমার মতো।
আমি এখানে একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনি যেহেতু 10-11 বছর বয়স এবং আপনার হাজবেন্ডটা 17-18 বছর বয়স, আমরা ধরে নিচ্ছি যে সে একদম মানে ইনিশিয়াল স্টেজে প্রাপ্তবয়স্ক, আর আপনি একেবারেই প্রাপ্তবয়স্ক না এবং তার ধারে কাছেও না। আপনি
না,
আপনার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, আপনি যে পাশের রাতে বর্ণনা দিচ্ছেন, এটা আমাদের জানাটা জরুরি। হোয়াট ওয়াজ ইউর ফিলিংস, মানে আপনার অনুভূতিটা কি ছিল, কি হলো না হলো, আমরা সবকিছু আপনার কাছ থেকে জানতে চাই স্টেপ বাই স্টেপ।
জি ভাই, আমি আসছি। আমার দুলাভাই বলে দিছে যে তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি কি চাও, তাহলে তুমি কিছু চাইবা। কি চাইবো, অন্য একটা মানুষের কাছে আমি কি চাইবো, কোন না আসে এখন অন্য মানুষ না, সে তোমার জামাই, মানে গ্রাম ভাষায় বললো আর কি। আচ্ছা ঠিক আছে, বলছি আমার দুলাভাইয়ের কাছে ভয় পাই না, তখন তো ভয়ে মনে করে আত্মা কাঁপতেছে, মানে সব ঠান্ডা হয়ে আসছে। তো আমার বোনের জামাই, আরেক ঘরের এক ভাবি, তো আমার কাজিন মানে বড় চাচাতো বোন এর ভাবি সম্পর্কে। তো এখানে জ্যাঠষ্ঠা মানে না, ভাবিটাই মানে। তো সে আমার কাজিন ছিল, তো ওরা আমাকে মিষ্টি খাওয়াচ্ছে, ওরেও খাওয়াইতেছে, আমার বলতেছে ওরা মিষ্টি খাওয়া দেওয়ার জন্য। তখন আমি তো লজ্জা পাইতে যাবো না, আমি মিষ্টি খাইতাম না, কয় না তুই খাওয়া তোরা খাওয়াই দিব। তোরা খাওয়াইলাম, খাওয়াইলাম, এখন দেখি সে আমাকে ধরছেও না কিছু না, আমি বসে আছি। মানে আমাদের ঘরে আগে ইয়া ছিল, যে হারিকেন ছিল না, কারেন্ট ছিল না, তখন হারিকেনের লাইটটা আস্তে করে ডিম করে দিল। হ্যাঁ, তখন আমি খুব ভয় পাচ্ছিলাম, অন্ধকার করছে কেন। তখন সে বলতেছে কি যে তুমি ভয় পাও না, তুমি তো এখন থেকে আমার সাথে ঘুমাইবা, ভয় পাও না। ঠিক আছে, তো বলে কি চাও, না আমি কিছু চাই না। সেই মুট করে আমাকে মানে 1,000 না 1,200 টাকা দিল।
ওকে,
যে যারা কয় আমার উপর তোমার কোনো দাবি আছে, আমি কই না।
আচ্ছা, একটা জিনিস, 1,200 টাকা দিচ্ছে আপনার বিয়েতে দিনমোহর বা যেটা থাকে ওটা কত ছিল?
ওটা 50,000 টাকা ছিল।
ও দিয়ে বলছে যে আপনার আপনার প্রতি কোনো মানে ওর প্রতি কোনো দাবি আছে কিনা?
হ্যাঁ, মানে ভাষার রাতে বসে আর কি। আমি বলছি যে না আমার কোনো দাবি নেই। পরে করছে গিয়ে ও আমার হাতটা ধরলো, উনি বলছে হাত ছাড়েন।
আচ্ছা, এই জায়গাটা থেকে আমরা গল্পের ফিরতে চাই, এরপরে কি হয়েছে আমরা জানবো। তার আগে সংবাদের একটা বিরতি আছে, মাত্র 2 মিনিটের বিরতি। আমরা শ্রোতাদেরকে বলছি যে আজকে আমরা হ্যালো 8920 তে আসমার জীবনের গল্প শুনছি। এই গল্পের শেষ না শোনা পর্যন্ত আপনি আসলে ধারণাই করতে পারবেন না যে আসমার জীবনে কি হয়েছে। আর জীবনের গল্পে আমরা সবসময় একটা কথা বলে থাকি যে জীবনের গল্পের কোনো ইন্টারভেলে কোনো ভাবেই ধারণা করা সম্ভব না যে গল্পটা বিরতির পরে কি ঘটতে যাচ্ছে। সুতরাং আশা করছি আপনারা সবাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে যারা ফেসবুকে রয়েছেন এবং ফেসবুকে বিভিন্ন কমেন্টস করছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পর যারা হ্যালো 8920 মেম্বার হতে চান ওই পেজটাতে লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। আর এই পেজটিতে পুরনো অনুষ্ঠান যতগুলো হয়েছে আমাদের হ্যালো 8920, আজকে 30তম পর্ব, তার মানে 29টি পর্বই ওখানে দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে ডাউনলোড করতে পারেন। আর পুরো সপ্তাহ জুড়ে আমরা এখানে আমাদের হ্যালো 8920 নিয়ে নানা রকম আলোচনা করি, আপনি সেখানে যোগ দিতে পারেন। এবং একই সাথে আপনি যদি অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে চান তাহলে ফেসবুকের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে ইনবক্সে আপনার স্টোরিটা খুব ছোট করে লিখবেন, লেখার পর আপনার সেল নাম্বারটি দিয়ে দেবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর যারা ফোন করতে চান দেশ থেকে, দেশের বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে, 24 ঘন্টা আমাদের একটি ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বারে ফোন করার পর আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে এবং তারপর বলতে হবে আপনি কি বলতে চান।
This track was downloaded from fusionbd.com.
আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এবং একই সাথে সবাইকে একটা বিনীত অনুরোধ করতে চাই, যারা ফেসবুকে কমেন্টস করেন বিশেষ করে, আমরা বিশ্বাস করি আপনারা শেষ পর্যন্ত গল্পগুলো মনোযোগ দিয়ে শোনেন। এবং আমাদের খুবই 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 প্রিয় শ্রোতা আপনারা, যারা এখানে জীবনের গল্প বলতে আসে তারা কিন্তু আপনাদের কাছ থেকে শুধুমাত্র এই ভালোটুকু, এই এই সহানুভূতিটুকু কিংবা আপনাদের যে ফিলিংস, সেই ফিলিংসের জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধাবোধ এই জায়গাটুকু আশা করি আসেন। তারা কিন্তু এখানে কেউ কিছু পেতে আসেন না, শুধু মনটাকে হালকা করতে আসেন। সুতরাং সেই জায়গাটা থেকে আমরা যেন তাদের প্রতি শ্রদ্ধাটা বজায় রাখি। আমরা বিরতির পরেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। কিবরিয়া আপনার সঙ্গে আছে আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে আমাদের বন্ধু আসমা তার জীবনের গল্প আমাদেরকে শোনাচ্ছে। যারা কমেন্টস করছেন এবং যারা ফোন করে আসমার সম্পর্কে বিভিন্ন কিছু জানতে চাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু আগে বলছিলাম আমাদের ফেসবুকের ঠিকানাটি, ফেসবুকে আসমাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওই রেডিও স্ট্যাটাসে আপনি আসমাকে নিয়ে যে কোনো মন্তব্য এবং আসমার গল্পকে নিয়ে কোনো প্রশ্ন, কোনো ইনকোয়ারি থাকলে আপনি ওখানে করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। এবং যারা হ্যালো 8920 ভালোবাসেন, যারা হ্যালো 8920 নিয়মিত শোনেন তাদেরকে আমরা সবাইকে বলছি ওখানে গিয়ে মেম্বার হয়ে যেতে। হ্যালো 8920 পেজটিতে গিয়ে আপনি লাইক দিলে সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার হয়ে যাবেন। আর আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। 5668 এটা হচ্ছে Hello8920 এর জন্য একেবারে ডেডিকেটেড একটা নাম্বার, 24 ঘন্টা আপনার জন্য এটা খোলা থাকে। এখানে ফোন করার পর আপনি আপনার নাম, তারপরে আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং আপনার যা বলার আছে বলবেন। বলার পরে যদি আপনার জীবনের গল্প বলতে চান, সেই জীবনের গল্পটা খুব ছোট করে বলে আমাকে বলতে হবে, আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আসমা, আমরা যে জায়গাটাতে ছিলাম গল্পের সেটা হচ্ছে যে আপনি আপনার বাসর রাতের কথা বলছিলেন।
জি ভাইয়া।
তো কোনো দাবি আছে কিনা আপনাকে জিজ্ঞেস করলো, আপনি বললেন না।
তখন করলো কি, সে আমার হাতটা ধরলো, ধরার পরে মানে শুইতে বললো। মানে ওই যে বিষয়টা বলছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে যে বাসর রাতে একটা শারীরিক সম্পর্ক হয় সেটা তো আমি জানতাম না, আমি সেই বিষয়ে একটু ভয় পাইলাম। ভয় পাওয়ার পরে এখন সে তার মানে জীব লাইফের একটা কাহিনী বলছে, আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার কোনো কথা আছে? আমাকে না, খেলাধুলা ছাড়া তো আমার আর কোনো কথা নেই, আমি খেলি সারাদিন ধরে, স্কুলে যাই আসি, ওই যে বিল্লা দা ফালাই দিয়ে খেলতে চলে যাই অথবা সাইকেল চালাইতে যাই। তখন সেই গাইতে সে একটা মেয়ের সাথে তার অ্যাফেয়ার ছিল, সে আমাকে গল্পটা শোনাইছে। শোনানোর পরে আমি তো ছোট মানুষ, সেসব কিছু বুঝি না, ওটা গুরুত্ব দেয়নি, শুধু মনে আছে যে সেই কথাগুলো আমাকে বলছে। তো বলার পরে খুব প্রচন্ড ভয় পাই ওটাতে। ভয় পাওয়ার পরে এখন আমি ভাবতেছি যে সে কখন ঘুমাবে আর আমি কখন এখান থেকে উঠে যাব। তো পরে সে হঠাৎ একটা সময় মানে তার সাথে আমার কোনো কিছু হইল না, শারীরিক সম্পর্কটা এটা হইল না।
কেন হলো না?
আমার সেই ধারণ ক্ষমতাটা ছিল না।
ওকে,
বাচ্চা মানুষ তো ছিল না।
আমি একটা জিনিস একটু জানতে চাইব আপনার কাছ থেকে, আপনি কি মেয়ে হওয়া বলতে যেটা বোঝায় এই বয়সে সেই সেটা হয়েছিল না?
না না,
মানে আপনি মেয়েও হননি অবস্থায় আপনাকে? আমি আমার শ্রোতাদেরকে বলছি আসলে মেয়ে হওয়া শব্দটা আসলে এখানে ঠিক যায় না, কিন্তু আমি এই মুহূর্তে আসলে আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন যে আমি আসলে কি মিন করতে চাচ্ছি। আপনি সেই ব্যাপারও মানে ফিজিক্যালি আপনি সেটা ছিলেন না, সেটা আপনার মা নিশ্চয়ই জানতো।
হ্যাঁ,
সেই অবস্থায় আপনাকে বিয়ে দেওয়া হলো?
হ্যাঁ, সবাই জানতো, মানে শুধু আমার মা না, আমার আশেপাশে যারা ছিল তারা, মানে আমি খালি গায়ে স্কুল থেকে আইসা খালি গায়ে হাফ প্যান্ট পরে খেলাধুলা করি।
ও মাই গড,
এরকম তো পরে হলো না। পরে সে একটা আমার তো ঘুম নাই, তো পরে আমার হাজবেন্ড ঘুমাইলো, ঘুমানোর পরে আমি দেখলাম সে ঘুমাচ্ছে। পরে আমি আস্তে করে উঠে দরজাটা খুলে, দরজাটা আপজে, আমি আমার আমার দুলাভাই যে ঘরে শুয়েছে, আপা দুলাভাই, তার একটা মেয়ে ছিল তখন, আমি আমার দুলাভাইয়ের পাশে গিয়ে আসিয়ে দিছি। সে দিকে আমাকে খুঁজতেছে, সে ঘুম থেকে উঠে আমি কোথায় গেলাম, জ্যোৎস্নার আলো বাইরে কোথায় গেলাম, খুঁজতেছে, সবাই খুঁজতেছে কিন্তু আমি কথা বলি না, আমি ভয়ে কথা বলি না। আবার যদি ওরা ওই ঘরে নিয়ে দেয় আমারে, পরে যখন ওরা সবাই আমাকে খুঁজতে মানে খুঁজতে খুঁজতে হরানে গেল, তখন মানে আমি দেখতেছি যে কথা না বললে এখন আবার ধরা খেলে মাইতাম। তখন আমি করলাম কি, আমি আমার আপার বললাম কি, আপা আমি এখানে এখানে বলাতে, পরে বললো যে ও তো এখানে আছে, তোমার খোঁজাখুঁজি করো না। মানে সেই রাত থেকে আমি তার কাছে সামনে যাইতাম না, মানে ভয় পাইতাম তাকে দেখলে। তখন কি করতো, মানে ঘুমের ট্যাবলেট খাইতো, মানে রাগ করতো যে এটা ভাঙতো ওইটা ভাঙতো, আমি তার কাছে যাই না কেন, তার সাথে আমি ঘুমাই না কেন। পরে দেখা গেল একটা সময় আমার মা এক পাশে ঘুমাইতো, আমাকে মাঝখানে দিত, আর আমার হাজবেন্ড এক পাশে ঘুমাইতো, আমি মাঝখান দিয়া ওই খাতা দিয়ে বেড়া দিয়ে রাখতাম, আমার শরীরের সাথে যেন টাচ না লাগে। আবার কাঁদতাম আমি ও পাশে থাকলে। তো দেখা যেত আমি ছোট ঘুমের ঘরে অনেক ঘুমাইতাম, ঘুমাই যেতাম, আমার মা উঠে আসতো, চলে আসতো, আমি সকালে ছুটি দিয়ে দেখতাম নাই, তখন কান্নাকাটি করলে আমার আম্মা বলতো কি, আমি তো এই আজান দিছে পরে উঠে নামাজ পড়লাম। তো আমার হাজবেন্ড আমাকে টাচ করতো না, যদি সজাগ পেয়ে উঠে দেখা এরকম। তো আমার দুলাভাই এক পাশে ঘুমাইতো, আমাকে মাঝখানে রাখতো, আমার হাজবেন্ড এক পাশে ঘুমাইতো, অথবা আমার ভাই দেখা গেল মাঝখানে শুয়েছে, আমি আমার ভাইয়ের সাইডে, আমার হাজবেন্ড আরেক সাইডে, আমি ঘুমাই গেলে আমার ভাইরে উঠে দিত। এরকম করে প্রায় 4-5 মাস চলে গেছে, মানে আমি তাকে দেখলেই লুকাই থাকি গাছের উপর থেকে। একদিন পড়ে গেছি গাছে, ঘুমাই গেছি গা পেয়ারা গাছের মধ্যে। তো এরকম করতে করতে মানে গেল সময়, মানে এত ইয়ে, আমি তো তার কথা শুনছি না, সে এটা ভাঙ্গে ওটা ভাঙ্গে রাগ দেখায়। তখন আমার আব্বা মা একটা সময় করলো কি, যে বাবা আমি তো বিয়ে দিছি, আমার মেয়েটাকে ছেড়ে দাও, তুমি অন্য জায়গায় বিয়ে করো, যেহেতু সে তোমার কথা শুনে না এবং শুনতে পারতেছে না, তুমি অন্য জায়গায় বিয়ে করো, ওরে ছেড়ে দাও, তোমার উপর কোনো দাবি নাই। এখন তার কথা হলো না, আমি তাকে বিয়ে করছি, আমি তাকে ছাড়বো না। তো পরে তার ইয়া থেকে সে একটা প্রস্তাব দিলাম আমার আব্বারে, তাহলে সে যেহেতু ছোট, তা আপনাদের বাড়ি থেকে কিছু টাকা দেন, আর আমাদের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে বিদেশ চলে যাই, বিদেশ থেকে আসার পরেও বড় হোক। তখন বললো কি, তখন বললো যে প্রস্তাবটা তো খারাপ না, তো আমার আব্বা একটা জমি বিক্রি করে ওরা কিছু টাকা দিল।
ওকে,
হ্যাঁ, ও সিঙ্গাপুর যাবে, তো আমার আব্বা অর্ধেক টাকা দিল আর ওরা অর্ধেক টাকা দিল। সিঙ্গাপুর গেছে, যাওয়ার পরে তখন তো ফোন ছিল না, চিঠির মাধ্যমে আদান প্রদান হতো, তো চিঠি দেয় মাসে দুই মাসে একটা, অথবা আমি দেই রিপিট যায়। এখন চিঠির ভাষাও তো বুঝতাম না কিভাবে কি লিখতে হইতো বা কি নেন নেন, লিখতে পারতাম বাট ভাষাটা বুঝতাম না, কি যে লিখতে হইব ওই জিনিসটা বুঝতাম না। তো সিঙ্গাপুর থেকে 2 থেকে 2.5 বছর থাকলো, থাকার পরে আমি বড় হয়েছি, মানে তখন আমি ম্যাচিউরড,
মানে আলটিমেটলি মেয়ে বলতে যেটা বুঝি।
হ্যাঁ, তখন আমার হাজবেন্ড গেছে, আমি ওই মেয়ে বলতে এই সময়টা হয়েছিল মানে 1 বছর 9 মাস পরে, আমার হাজবেন্ড বিদেশে যাওয়ার 1 বছর 9 মাস পরে,
মানে আপনার বিয়ের প্রায় 2 বছর পরে,
2 বছর পরে। হ্যাঁ, তখন আমার হাজবেন্ড আসলো, মানে 2.5 বছর গেল, তখন আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কি দেশে আসবো, আমি বললাম হ্যাঁ এখন আসতে পারো। তো পরে সে আসলো কোথায়, ও আরেকটা কথা বলে রাখি, সে যখন বিদেশে যায় তখন তার বোনের জামাইরে নিয়ে একটু গন্ডগোল হয়েছিল আমার ভাইদের সাথে, মানে তার বোনের জামাইকে বিদেশে নিবে, এখন সে আমার ভাইদের কাছ থেকে টাকা দাবি করতেছে। আর ও যে বিদেশে গেছে যে টাকা আমার আব্বা দিছে, বসে ধার টাকা নিছে আবার ফেরত দিয়ে দিবে, সে একটা টাকাও দেয়নি। আর এই 2.5 বছরে আমার মাত্র 6,000 টাকা দিছে 2.5 বছরে। আমি এই কথাটা ক্লিয়ার করে দিই, না তো আবার লিসেনাররা বলতে পারে যে ওনার হাজবেন্ড হয়তো বা ওনার কাছে টাকা দিছে। তো আমার 6,000 টাকা দিছে 2.5 বছরে, তা আমি তখন পড়াশোনা করি, আমি ওদের বাড়িতে যাই না, আমার 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 বাপের বাড়িতেই থাকি, ওখান থেকে স্কুলে যাই আসি, পড়তেছে 2.5 বছর পরে আসলো কোথায়, মানে ওই যে ওর বোনের জামাইরা নিয়ে দ্বন্দ্ব লাগছে, আমাদের বাসায় আসবে না, ওর বোনের বাসায় ঢাকায় ওর বোনের বাসায় আসছে, আমি খবর পাইছি ও আসছে। তখন ওর আমার এক দেবর ছিল, ওর দেবরে এসে বললো কি ভাবি ভাই পাইছে, আপনাকে নিয়ে নিয়ে যেতে বলছে, তোমার ভাই বাড়িতে আসবে না? কই না, কেন না, ওনাকে কিছুদিন ওখানে থাকবে এই জন্য আসবে না। ঠিক আছে, ওকে, গেলাম, সে আমার কাছে উঠাই দিল কি, মানে ওই তার বোনের জামাই নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। মাঝখানে আরেকটা কথা বলি, ও যখন গ্যাঞ্জাম হয়েছে, ও চিঠি আমার ভাইদেরকে বলছে যে টাকা যদি না দেন তাহলে আপনার বোনকে আমি রাখবো না, আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না।
আচ্ছা,
এই কথাটা উল্লেখ করছে, পরে আমার ভাই আবার চিঠির মাধ্যমে জানাইছে যে এই কথা বলে। তখন ওর জন্য তো প্রায় আমি পাগল, ভাইরা যাই বলুক কিন্তু ওর সাথে আমার সম্পর্ক রাখতে হবে। আসলো, আমি গেলাম, তো যাওয়ার পরে ওরে দেখলাম, আর অনেকক্ষণ তাকায় রইলাম ওর দিকে, যে মানুষটাকে আমি চিনতাম না বা বুঝতাম না, কষ্ট পেয়েছে, অনেকক্ষণ তাকায় দেখলাম, সেও আমার দিকে, মানে আমি খুব লজ্জা পাচ্ছিলাম তার সামনে যাইতে, যেখানে আমার ননাস, ননাসের জামাই, ভাগ্নির আছে, তো লজ্জা পাচ্ছিলাম, মানে আমি একটা আর চোখে চোখে তার দিকে তাকাই,
মানে তার প্রতি এক ধরনের একটা ভালো লাগা আপনার তৈরি
হয়েছে। হ্যাঁ, ভালো লাগা এবং ভালোবাসা তৈরি হয়েছে তার প্রতি আমার। এরপরে আসার পরে আমার জাল ছিল বাসদের ওয়াইফ, তো সে আমাকে নিচে নিয়ে যায়, মানে তার বোনের বাসা নিচতলায় নিয়ে যায়, ওখানে রেখে আমাকে চলে আসে। তখন আমার হাজবেন্ড ভয় পাইতেছে যদি আবার আগের মতো ভয় পায় বা কোনো কিছু এরকম, তো তার সাথে অনেক কথা টথা বললাম, তার বোনের জামার বিষয়টা তুলে ধরলো আমার সাথে, আমাকে শোনো তুমি অনেকদিন পরে আসছো, এই কথাগুলো আমার কাছে না বলে ভালো কথা বলো, যে কথা শুনলে মানুষের ভালো লাগে, সবকিছু বাদ দিয়ে আমাদের সময়টা খুব ভালোভাবে চলছে, খুব ভালোভাবে একজন আরেকজনকে খুব ভালোবাসে এবং মানে তাদের মধ্যে আমাদের মধ্যে খুব মিল, মিলের মধ্যে এখানে 1 সপ্তাহ থাকি। থাকার পরে এখন আমার যে ননাস যার বাসায় থাকি, তখন কোনো কাজ করতে পারি না, তখন ছোট মানুষ হিসেবে অনেক আদর টাদর করে। আবার
আপনি কি পড়াশোনা ততদিনে বাদ দিয়ে দিয়েছেন নাকি?
না, পড়তেছি, আমি তখন ক্লাস 8 করি। দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হচ্ছে আমার ফ্যামিলির সাথে টাকা পয়সা নিয়ে। তো ইয়ে হচ্ছে, এখন ও বলতেছে যে আমি যদি তোমাকে এখান থেকে নিয়ে যাই তুমি কি যাইবা? হ্যাঁ, আমি তো তখন এক পায়ে খাড়া, যেখানে নিয়ে যাবো সেখানে যাবো। তো পরে গেল কি, ও একদিন সম্পর্ক 6 মাস পারিল, তার সাথে আমার খুব ভালো একটা রিলেশন, হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে ভালোবাসাটা থাকে এটা। তো পরে আমার ভাই, মানে আমার এক ভাইয়ের শ্বশুর বাড়ি আমাদের পাশে 5 মিনিটের রাস্তা আর কি আমাদের বাসা থেকে, হাইটা গেলি, তো ও ঘুমাই রেছে, তখন বলতেছে কি মনে তো ঘুমাই দিছে চল খাইয়া আয় করবি। তো আমি না উঠা যদি না দেখে তাহলে রাগারাগি করবো, হয় না তো ঘুমাই থাকতে থাকতে তুই আয় করতে পারবি। নিয়ে গেল ঘুম থেকে উঠা দেখে আমি নাই, কোথায় গেল শ্বশুর বাড়িতে আসলাম কোনো কথা নাই, মানে ঠাস ঠাস দুটা থাপ্পড় মারলো
প্রথম
প্রথম ঠাস ঠাস দুটা থাপ্পড় মারলো। আমি তো অবাক, কি ব্যাপার তোমার মারলা কেন, তুই আমার কাছে না করে গেলি কিনলে গা, তুমি তো ঘুমাই তো দূরে কোথাও জানে এনে গেছি কি জানে। তখন সে বলে যে তোরে বিয়ে না করে তোকে বিয়ে করাটাই আমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট, আমাকে বিয়ে করা মানে অ্যাক্সিডেন্ট, মানে এরকম একটা উদাহরণ দিচ্ছে যে তোরে বিয়ে না করে আমাদের হিন্দু বাড়ির একটা মেয়ের কথা বলছে যে ওরে বিয়ে করলে কত ভালো হইতো।
প্রথম মানে এই ধরনের কথাবার্তা সে আপনার সামনে এরকম প্রথম বলেছে?
প্রথম। তার একটা ছবি ছিল, ওই ছবিটা আসার দাবেন গেল। তারপরে আমি তো তাহলে তুমি আমার বিয়ে করছো কেন এই কথা বলতে দেরি, আর একটা থাপ্পড় মারতে দেরিনি। তখন আমার এক কাজিন ছিল সামনে, তখন সে বলতেছে মনে তুমি ওরে কি করতেছো, একটু মায়া ডাকো তুমি মারতেছো কেন, ও কি দোষ করছে, দোষ করলে তুমি বিচার দাও, আপনারা কোনো কথা বলবেন না, মানে হেরে দম পাইলে। তারপর ওর একটু ভয় পাইতে বেশি, কথা যে বলতো কখনো ইয়ে করে বলতো না, মানে কাকে যে কিভাবে কথা বলতো হয় সেই জিনিসটা ইয়ে করে বলতো না, এই জন্য মানুষ আসতো চাইতো না। তারপরে ও চলে গেল, চলে যাওয়ার পরে আমি অনেক কান্নাকাটি করে ইয়ে করে কথা কথা বলি না, পরে আমার ভাই আসলো বিচার দিলাম ভাই এরকম এরকম, আমি কিছু না বলতেই মানে আশেপাশে যারা ছিল তারা বিলে দিস ভাইয়ের কাছে, বললো যে মনে তুমি কাজটাকে ঠিক করছো, ওরে তো আমি নিছি তো যাইতে চাই নাই, ও গেল কেন ওর প্রশ্ন যেটা। তখন আমার মেয়েটা 6 মাসের পেটে,
আপনি ক্লাস 7-এ এইটা থাকা অবস্থায় আপনি প্রেগন্যান্ট,
হ্যাঁ,
এটা কি আপনার মনির কি প্ল্যান করেই কাজটা করেছিল নাকি?
প্ল্যান করে কিনা আমি জানি না, তবে আমি চাইছিলাম আমি আর পড়াশোনা করব, কিন্তু সে আমাকে পড়তে দিবে না, বাচ্চা থাক। তো পরে করতে করতে 8 মাস আমার মেয়েটার, আমার পেটে 8 মাস, তো ও আবার বিদেশে যাবে সিঙ্গাপুর টুরিস্টে যাবে। তখন ওরে আমার ভাই আসলো, আমার ভাইয়ের সাথে কোথাও নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এখন ও কাজ করবে না, ওরে যেই কাজে দিবে ও কাজ করবে না, ও বসে বসে খাবে, সেই খরচ বহন করবে আমার ভাইরা, মানে তার কথা। তো বিদেশের বাড়িতে একটা মানুষ একটা মানুষের উপরে পড়ে থাকলে তো অনেক ব্যয়বহুলের একটা ব্যাপার স্যাপার, তো তুমি কাজ করো, কর না আমার ভয় লাগে আমি কাজ করতাম না, তো তুমি যদি কাজই না করবো তাহলে আসবা কেন। তো ওইখানতে 3 মাস আমার ভাই রেখে দিছে, রাখার পরে এখন সে আমার জন্য জিনিস আনবে, আমার ভাইয়ের কাছে নাকি টাকা চাইছে। তখন ভাই বলছে মনির এখন তো আমার কাছে টাকা নাই, তুমি যদি আসমার জন্য জিনিস নাও তাহলে আমি কিনে নিয়ে যাবো, তুমি এখন যদি বাড়িতে যাইতে চাও তো যাও গা, কারণ ওরে টাকা দিল না কেন, এটা নিয়ে মনে করেন দ্বন্দ্ব, তোর ভাই টাকা দিল না কেন। ও 3 মাস পরে আসছে আমার, ও যেদিন আসছে এর পরের দিন আমার মেয়েটা হয়েছে, জন্ম হয়েছে। তো জন্ম হওয়ার পরে ও খুব খুশি সবাই, ওই ডেলিভারি অবস্থায় আমি আবার একটু মৃত্যু শয্যায় চলে গেছিলাম।
কিরকম
মানে ডেলিভারি হওয়ার সময় একটু সমস্যা হয়েছিল, বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরে ওই গ্রামাঞ্চলে একটা ফুল থাকে, ফুলটা বের হওয়ার আগেই মানে দাইকে টান দিছে ছিঁড়ে ফেলছে, তখন আমার আম্মা হুনা চেঞ্জ হয়ে গেছে আমার মেয়ে তার বাঁচবে না, ওটা ওই দাই প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, দাই আবার কিভাবে দৌড়ছে দৌড়ার পরে
হাসপাতালে আপনাকে দেয় নাই,
না হাসপাতালে নেয় নাই। তখন এটা হয়েছে বিপদ থেকে উদ্ধার, মেয়ে হইল, মেয়ে যখন 4 মাস তখন শুরু হইল এই আমার হাজবেন্ডের আবার নির্মম অত্যাচার, টাকা বিদেশে যাবে,
ও কিছু করতো না আসলে, না
না দেশে কিছু করতো না, আর বিদেশে যে যেত আমাদের কাছ থেকে যে টাকা নিত ওই টাকা ফেরত দিত না, আর আমাকে যে তেমন ব্যয়বহুল ভাবে খরচ দিয়ে রাখছে ওইটাও না, বলেছি যে 2.5 বছর আমাকে 6,000 টাকা দিছে, এখন সে টাকা দুদিন পরে পরে কি টাকা দিতে পারে, আর একটা মেয়ের বিয়ে হয়ে গেলে বাপের বাড়িতে সেই অধিকারটা থাকে না, তখন পুরো দায়িত্ব তার হাজবেন্ডের উপর চলে যায়। আর যেহেতু আমার বিয়ে হয়েছে আজ থেকে অনেক বছর হয়েছি, 5-7 বছর হয়ে গেছে, তা আমি কি টাকা বেশি গেলে টাকাই চামু, আমার আদর করে ঠিক আছে, কিন্তু তার বিনিময়ে তো আমি শুধু টাকা চাইতে পারি না। এমন করতে করতে গেল, তো পরে তার বোনরা বুদ্ধি দিল কি যে ওরে টাকায় নিয়ে আস, ওর তো হ্যাঁ কিছু কইতে পারবি না, ঢাকা নিয়ে আসলে ওরে চাপ দিতে পারবি টাকার লেগে, ওর বাইরের কাছে গেলে বাইরে টাকা দিব। তো আমার ঢাকা নিয়ে আসলো আমার মেয়েটা তখন 4 মাসের, প্রচন্ড শীত, এখন ও খালি আমার পটাইতেছে যে ভাই ফোন করলে টাকার কথা বলতে, আচ্ছা ঠিক আছে, এমন চাপের মধ্যে পড়ছি এখন, আর বোনেরাও বুঝায় যে কোয়াও তোমার জামা কাজ করলে তো তোমারই হবে, আর বোনের জামাটা কো তুমি বলো না কেন তোমার জামা কাজ করলে তো তোমারই হবে, তারপর আমার যে হবে কিন্তু আমার জামাই তো সেইভাবে কাজ করে রাখতে হবে, বারংবার তো তাদের কাছে চাওয়া যায় না। তো পরে কইছে বড় আমার বুদ্ধি করে ঢাকা নিয়ে আসলো, এখন আমার ভাই ফোন দিছে বোনের বাসায়, দেন আমি একবার বলছি ভাই ও তো টাকা চায়, তোমার কিছু টাকা দিবা, তখন বললো কি ফোন করলে খালি ঠিকার কথাই কস আর কোনো কিছু বলতে পারিস না, না না আমার একটু খারাপ লাগলো, মানে আমার একটু কষ্ট হইলো আর কি, আজকে জামাই জন্য ভাইদের কাছে এই কথা শুনতে হয়।
আমি একটু একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনার আপনাকে যে টাকা দিবে আপনার পারিবারিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, আপনার বাবা কি করতেন, আপনার ভাইরা কি করতেন?
মধ্যবিত্ত ফ্যামিলি, আমার বাবা আগে বিজনেস করতো, যখন আমার বিয়ে হয়েছে বিয়ের আগে।
কিসের বিজনেস করতো?
ড্রাই ফিশ।
আর আপনার ভাই?
আমার ভাইরা তখন আমার বাবা যখন বিজনেস ছেড়ে দেয় তখন আমার আব্বা কাছ থেকে আমার ভাইকে বিদেশে পাঠিয়ে দিছে।
আচ্ছা আচ্ছা।
বিদেশে পাঠিয়ে দিছে, তখন পরে কাছ থেকে এই কথা বলাতে পরে আবার ফোন করছে আমার বড় ভাই ফোন করছে, তো আমার এক ভাই যখন এই কথা বলছে তা আমি তার ভাইয়ের কাছে আমার নিজের কাছে একটু সংকোচ লাগে, কিভাবে বলবো, যদি আমাকে তারা অনেক আদর করে, পর আমি বলছি না, সে দাঁড়ায় গেছে কো টাকা দিতে কো, আমি বলছি না না বলাতে মানে ফোন তার সাথে থাকতেই আমার এমন এক থাপ্পড় মারছে, মানে ড্রেসিং টেবিলের উপর নিয়ে ফেলাইছে এর বোনের রুমের মধ্যে, ফোনটা জুলতাছে।
একটা জিনিস দেখেন, মানে যখন আপনাকে বিয়ে করলো তখন সে নিজের ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা টাকা নেয়নি, কিন্তু বিয়ে করার পরে কিন্তু পরিস্থিতিটা চেঞ্জ, এবং সে টাকার জন্যই এখন যে মানুষটার জন্য সে পাগল হয়ে গেল সে মানুষটার গায়ে হাত তুলছে।
আমি অহংমাল খাচ্ছি তার ইয়াতে, পরে টাকা দিল না, তো পরে তার যে বোনরা আছে তার বড় যে বোন আমার সাথে, সেখানে কষ্টটা যে ওরা কিভাবে আইসা একটু বিচার করলো না যে ওরে মারাস কেন, ও তো কোনো দোষ করা নাই, টাকা যদি মানে টাকা তোকে একবার দিছে তুই যদি এটা ফিরাই দিতি তাহলে তো আবার দেওয়ার জন্য একটা আগ্রহ থাকতো, আমাকে যে মারছে ওরা কিছু বলছে না। তখন আমি আমার ননদকে বললাম যে আপা আপনার ভাই আপনাদের সামনে আমাকে এভাবে মারছে, আমাদের এই যে ড্রেসিং টেবিল গ্লাসের উপরে ফেলা দিছে, তা আপনার তো অন্তত কিছু বলা উচিত। সে বলে কি তোমার জামাই তোমার মারে আমরা কি বলবো। পরে অনেক কিছু করার পরে আমার নিচে গেলাম ঘুমাইতে, আমার মেয়েটা তখন 4 মাসের, এমন শীত সে মানে টাকা তো আর হাসিল করতে পারে নাই, এখন ভাড়া দিচ্ছে, আমি নাকি সাজগোজ করে থাকি না, কাপড় ভালো কাপড় পরে থাকি না, মানে আমি স্মার্ট না স্ট্যান্ডার্ড না, সে আমার জন্য অনেক জায়গায় গেলে লজ্জা পায়। বলার পরে এই কথা বলার পরে আমার খাটেতে লাথি মেরে ফেলা দিছে, তুমি এমন করতেছো কেন, তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, নাহলে আমার বাপের বাড়িতে আমার নিয়ে দিয়ে আসো, তোমার কিছু দিতে হবে না। তারপর সে আর ঠাস ঠাস করে লাথি মেরে আমার খাটেতে ফেলা দিছে, ফেলা দিয়ে সেটা এরপরে ওর এখন বাচ্চা তো ছোট, আমার বাচ্চাটা দিয়ে আমার বাই করে দিছে রুমের তে।
বাচ্চার বয়স তো এখন কত?
4 মাস। পার্কা দেওয়ার পরে এখন গেট তো তালা দেওয়া, আমি তো বের হতে পারবো না, তখন বাজে রাত 12টা, প্রচন্ড শীত, আমি আমার মেয়েটাকে নিয়ে পাকার মধ্যে বসে আছি, আমার যে সুতি কাপড় ছিল ওই কাপড়টা তার শরীরে দিয়ে পেঁচাইয়া আমি বসে রেছি এই অবস্থায়, কিন্তু সে যে দরজা বন্ধ করে ঘুমাইছে, আমি যে কোথায় যাব, আমি যে তার মেয়েটাকে নিয়ে কিভাবে আছি তার কোনো চিন্তা নেই। পরে আমি আদানের সাথে সাথে উপরে গেলাম, গিয়ে ডাকিও দেখছি আপা আপনার ভাই তো আমার বাড়ি করে দিছে, কে লেগে বাড়ি করে দিছে, তুমি মনে হয় আমার বাইরের লোকের কোনো অন্যায় করছো এই জন্য বাড়ি করে দিছে, তা আমি কি অন্যায়টা করছো, আপনার ভাইরে বলেন যে বলতে যে তুমি এই অন্যায়টা করছো, মানে তাদের কাছে আমার কোনো সাপোর্ট নাই, তখন তো এমন একটা ফোনের যোগ ছিল না, 3টি লাইন ছিল আমার ননাসের বাসায়, আমি তখন ফোন করবো কিভাবে, তারা তো বসে থাকি। পরে একদিন হঠাৎ অনেকদিন পরে এইভাবে মারতে আসে, আমার শাশুড়ি বলে যে আমার ননদ বলে আমার পরনের কাপড় খুললে ওরা আমার বের করে দিবে, তোরে কে আটকাবে দেখি, আমি তো কোনো অন্যায় করি না, তুমি আমি যদি কোনো অন্যায় করে থাকি তোমরা আমাকে দেখাও, তোমার ভাই আমাকে দিনের দিন টাকার জন্য চাপ দিতেছে, টাকার জন্য চাপ দিলে টাকা হিনা দেন, টাকা তো আর বললেই আসে না। আমার দুলা ভাই ফোন করলো, দুলা ভাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার এসে নিয়ে যান, আমাকে তোরা মারামারি করতেছে, আমি এই কথা বললাম কেন এটা আমার অন্যায়, সে আবারও মায়ের শুরু করে দিয়েছে আমাকে অন্যায়, তা আমি বলছি যে তুমি যদি আমার সাথে এমনই করো, টাকার যদি টাকাটাই যদি তোমার কাছে বড় হয়, আমি এবং আমার মেয়ে যদি কিছু না হয় তাহলে তুমি আমাকে বিদায় করে দাও, সমস্যা নেই, তুমি যেখানে টাকা পাবো সেখানে বিয়ে করো, ও না তোরে আমি ছাড়বো না, ভালো থাকতেও দিব না, আমার অন্যায়, তোর কোনো অপরাধ না, তুই টাকা এনে দিবি। এমন করে আমার দুলাভাই আমাকে নিয়ে গেল, এসে আসলো, সে আমাকে দিবে না তার কাছে সাথে যাইতে, আমার দুলাবাই জিজ্ঞেস তুমি ওরা মারো কেন, ও তো এখনো বাচ্চাই রয়েছে, হয়তো ওর মেয়ে হয়ে গেছে, ওর তো এখন 18 বছরই হয়নি। সবাই বলে কি যে আমার বোন আমি মাইরা খেলাই লাগাই রাখবো, আপনি বলার কি? এই কথা আমার শুনে দুলাবাই চুপ করে দিয়েছে। এখন আমার বসে যাইবে, আমি হ্যাঁ দুলাবাই যাম। পরে আমি আইসি রামপুরে আমার বোনের বাসায়, আমার পরে এখন সে আবার আমার কাছে আসবে
কিছুদিন পর,
কিছুদিন পরে আসবে। পরে আমি আমার আম্মারে ফোন করলাম, আম্মা আমি বাইজ্জা মুগা, আমার যে আর অত্যাচার করতেছে আমি আর এইসব কথা বাড়িতে শোনাইনি, আমি বাইজ্জা মুগা, পরে কি সঙ্গে কিছু হয়েছে না বাড়িতে যাবা। পরে আমার আম্মা এসে আমাকে বাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সে কিছুদিন যায় না আমাদের বাসায়, যায় না। পরে চিন্তা করলাম যে একটা মেয়ে হয়ে গেছে, এখন যদি আমার হাজবেন্ড বিয়ে করে ফেলে তাহলে আমি মেয়েটাকে নিয়ে কি করবো। পরে আমি তার পিছনে পিছনে ঘুরি, আমি শুনলাম সে বিয়ে করে ফেলবে, মনে হলো যে আকাশটা ভেঙে পড়ছে, সে বিয়ে করবে। এবং করতে করতে আমার মেয়েটা যখন 8 মাস, তখন বাসায় বাড়িতে এসে সে আমাকে মারে।
আপনার বাড়িতে?
আমার বাড়িতে।
আপনার বাবা মা কিছু বলতো না?
আমার আব্বা মা ছিল না বাড়িতে, মারে। এখন কেউ যদি জিজ্ঞেস করে কি রে, আমার মেয়েটা তখন অনেক ভয় পাইতো, ও দেখলে যাইতো না, আমার কোলে তো মেয়েটা ছিল, ও আমার থাপ্পড় মারতো, ঘুষি মারতো ওরকম। পরে করছে কি এমন করতে করতে ওর মারে, পরে মারার পরে বিচার হইলো। কেন সে বিচারে বললো যে ও আমার কথা শোনে না, এবং সে ভালোভাবে কাপড় চোপড় পরে না, সাজগোজ করে থাকে না, এই অপবাদটা দিল আমার। তো সবাই বললে ঠিক আছে, তাহলে যখন এমন সাজগোজ করার লেগে এরকম করে তো তুই একটু ভালোভাবে চলতে পারিস না? কি ভালোভাবে তো আমি চলি, যতটুকু থাকার দরকার। চাষ্ট বন্ধুরা আমাকে মানে চলাফেরার একটা স্টাইলটা শিখাইলো যে ওরা যেভাবে থাকে তুই এভাবে থাকবি। তো করে কি গেল 8 মাস, তখন আমার হাজবেন্ড তো টাকা চাইলো, টাকা তো দিলাম না, ওগুলো কি আমার কাছে না বলেই বিদেশ চলে গেলো সৌদি আরব।
টাকা ম্যানেজ করলো কিভাবে?
টাকা হয়তো বা ওর বোনরা দিছে। এক সপ্তাহ আমি কোনো খোঁজ খবর পাই না, ভিতর ভিতর একটু ছটফট করতেছে। আমার এক ননদের কাছে, খালা শাশুড়ির ননদের কাছে খবর পাইলাম যে ভাবি মনির ভাই তো সৌদি গেছে গা, আপনার ফোন টোন করছেনি? আমি না, তো কে কৈছে বিদেশ গেছে? ও যেদিন গেছে আর পরের দিন আবার আমার শাশুড়ি আমার মেয়ের জন্য দুজোড়া জোকা নিয়ে আসছে। তো নিয়ে আসছে, আমি এই জোকা কিনে দিছে, কারা এক ওর আব্বু কিনে দিছে। নিয়ে আসার পরে টিন্দায় টিন্দায় গেলো, আমার শাশুড়ি চলে গেলো, মানে এক সপ্তাহ পরে শুনলাম বিদেশ গেল। বিদেশে যাওয়ার পরে ও চিঠি লেখছে আমার কাছে, মানে যত রকমের খারাপ ভাষা সবকিছু ইউজ করলো এই চিঠির মধ্যে। আমি তার যোগ্য না, সে আমাকে বিয়ে করে অনেক ঠকে গেছে গা, অনেক লস খাইছে, আমি ভুল করছি, আমি সে ভুল থেকে ফিরে আসতে চাই, এরকম কথাবার্তা, তার অপমান করছি এটা সেটা। আর ও কথায় কথা খাওয়ানোর খোটা দিত, যেটা খাওয়াই ওটা খাওয়াই। তো তুমি আমার হাজবেন্ড, তুমি খাও না খাওয়াইলে কি হইব, বিয়ে করছো তুমি, আমার কি আরেকবার খাওয়াইব? আমি পড়াশোনাটা আবার স্টার্ট করলাম, ক্লাস 9 ভর্তি হলাম। আমার মেয়েটা মোটামুটি 1 বছর 1.5 বছর হইল। আমি কক্সবাজার যাই বেড়াইতে আমার ভাইয়ের সাথে 2000 সালে। 2000 সালে আমার মেয়েটারে নিয়ে নিই, আমার মেয়েটার আমার আম্মার কাছে রেখে গেছি। ও বাচ্চা মানুষ, যদি যাই একটু ঘুরতে না পারলে তো চিলাচিলি করবো, ঘুরতে পারবো না, এই মনে করে আবার আমার আম্মার সাথে আমার মেয়েটা আবার থাকতো, আমার সাথে তেমন একটা ইয়ে ছিল না। তো গেল আমার ফ্যামিলির, আমার ভাই, আমার বোন, দুলাভাই, ভাগ্নিয়ারা সবাই মানে গেছে ওখানে। যাওয়ার পরে আমার ইয়ে ছিল যে আর কখনো যাইতে পারবো কিনা, তো ওদের সাথে একটু ঘুরে দেখে আসি কক্সবাজারটা কেমন, এই হিসাব করে গেছি আর কি। যাওয়ার পরে আমার শ্বশুর তখন অসুস্থ ছিল, আমি আমার শাশুড়ির কাছে বলে গেছি আম্মা আমি 2 দিনের জন্য যাই, 2 দিন পরে এরকম গেছি। আমার একটা দেবর ছিল, মানে আমার আমার নামে যত কথা বানায় বানায় ওর ভাইয়ের কাছে বলতো, আমি চুরি পড়ছি এই খবরটা ওর ভাইয়ের কাছে যাইতো, যে তোমার বউ হাত বোঝা চুরি পড়ছে, ওই সালার আমি স্কুটার দোকানে বসে দিয়েছি, কি করতো, আমি কার সাথে কথা বলছি, কোথায় মার্কেট করতে গেছি, কোথায় আমার মেয়ে রেলে গেছে, মানে সব টোটালে খবর আমার দেবর আমার হাজবেন্ডের কাছে বানায় বানায়, মানে একটু না হলে তিনি একটু বাড়াই গেত। তো কক্সবাজার থেকে আসলাম, ঘুরে টুরে আসার পরে ওর কাছে খবর গেল, ও মানে আমার যে শ্বশুর অসুস্থ ছিল, আমাকে তারা খুব গুরুত্ব দিত খুব কম, আমার শ্বশুর বাড়ির মানুষ, আমি যে তাদের একটা ছেলের বউ, মানে সেই তুলনায় তারা আমাকে ওরকম ভাবে একটা গুরুত্ব দিত না। আমার যে জাল ছিল, মানে সব পাই টু পাই খবর ওর মানে ওকে দিচ্ছে, এবং তাদের অনুষ্ঠান হলে আনতেছে নিতেছে, বাট আমার কোনো খবর নাই। আমি যে বাবার বাড়িতে থাকি, আমার মেয়ে আছে, আমার কোনো খবর নাই। এবং আমার হাজবেন্ড সৌদি আরব থাকাকালীনে আমাকে কোনো টাকা পয়সা দেয়নি। আমার যে একটা মেয়ে আছে ওটার যে একটা খরচ আছে ওই টাকাটা পর্যন্ত সে আমাকে দেয় নাই। আমার শ্বশুর এত অসুস্থ, ওরা তো পাশাপাশি গ্রাম, তখন তো ফোন ছিল না যে ফোনে খবর নিয়ে নিব। তখন একটা খবর পাঠাবে যে তোমার শ্বশুর অসুস্থ হয়ে দেখা যাও। ওরা আমাকে নিতেও আসে না, খবরও দেয় না। তাহলে কি আমি শ্বশুর বাড়িতে তার ইচ্ছা করে যেতে পারি না?
সেটাই,
ওর বাবা অসুস্থ আমি গেলাম না কেন, এটা আমার দোষ। আমার তো খবরটা জানতে হবে যে সে অসুস্থ। আমার শ্বশুর 2000 সালের শেষের দিকে মারা গেল। তোরা খবর পাঠাইছে, আমি খবর শোনার সাথে সাথে গেলাম। মানে ঢাকাতে ট্রিটমেন্ট করতে আনছিল, ট্রিটমেন্ট করা নেওয়ার পরে আমার শ্বশুর যাই এই রাত্রেবেলায় মারা গেছে। তারা খবর পাঠাইছে, আমি দৌড়ে গেছি। আমার গিয়ে দেখি তারা আমাকে নিয়ে অনেক কথাবার্তা বলতেছে, মানে মরা বাড়িতে। এই মনির আসলে ওর বউলিয়া খাইতো না, এইডা হেডা। আমার আম্মা কে আমি বললাম থাক মা, খুব হয়তো বা এটা আমাদের অন্যায়, তারা আমাকে জানাইছে না, আমরাও আসছি না। কই আছে আমরা ওখান থেকে আইসা পড়ছি আমার মেয়েটাকে নিয়ে। তখন আমরা রান্না টান্না করে পরের দিন রয়ে গেছি তাকে বাড়িতে। তারপরে আমার শ্বশুর মরার 30 দিন পরে আমার হাজবেন্ড বাড়িতে আসছে। এর মধ্যে কিন্তু তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আসে, আসার পরে এখন খবর পাইছি আমার দেবর নিতে আসছে। কিন্তু আসছে তো তুমি আগে বললা না কেন আমাকে সন্ধ্যার সময় নিতে এসে? আগে তো আমাকে জানাইছে না আগে। তা আমার আম্মা করলো কি, ঠিক আছে যা। গেলাম, যাওয়ার পরে তখন সেলার রঞ্জ করতাম, কাপড় সুতি কাপড় পরে শাড়ি পরে গেছি। তারপরে আমি একটা কোনার একটা দাঁড়ায় গেছি, আর আমার মেয়েটা আমার কোলে, কোলেতে তার সাথে আমার প্রথম রাতটা ভালোই গেছে। মানে আমি তাকে বললাম যে তুমি যে এই কাজগুলো করলা, এটা কি ঠিক করলা? তুমি আমাকে এই আমার উপরে এই নির্যাতন, আমার কাছ থেকে না না বলে চলে যাওয়া, মেয়েটার কোনো খোঁজ খবর না নেয়া, এবং ঈদ যায় তোমাদের বাড়ি থেকে আমাদের আমার কোনো খোঁজ খবর না নেয়া, তোমার কোনো খোঁজ খবর নাই, তোমার মেয়ের কোনো খোঁজ খবর নাই, মানে আমি তাকে সবগুলো তুলে ধরলাম। তখন সে কান্নাকাটি করতেছে এবং আমার পায়ে ধরে রাখছে, তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মাফ চাওয়ার তো কিছু নেই, তুমি তো আমার আরো অপরাধী বানাইতেছো, একটা মাফ চাওয়ার কিছু না, আমি তোমাকে শুধু এই জিনিসটা দেখাইলাম যে তুমি কি করতেছো।
This track was downloaded from fusionbd.com.
বলার পরে বেশ কিছুদিন ভালো। এখন আমার ভাই তাকে একটা মোবাইল দিতি দেওয়ার জন্য আমাকে বলছে। আমি বলছি মোবাইল যদি সে আনিয়ে আসে তাহলে আমি বলবো। আমার ছোট ভাইয়ের সাথে আবার তার বোনের একটা সম্পর্ক ছিল, মানে বিআইন বিআইনের মধ্যে, মানে তাদের মধ্যে একটু অন্য একটা রিলেশন হয়ে গেছিল বোধ হয়, মানে ধারণা করছি। তো পরে আমার ভাই ফোনে একদিন বলতেছে কি, কাসমা আমি জুনহরি বিয়ে করবো, মানে আমার ননদের নাম হচ্ছে রুনু, বিয়ে করবো। এই কথাটা মানে একটু ফোনে একটু জোরে শব্দ হইলে বুঝা শোনা যায় না দূর থেকে, ও শুনছে। শোনার পরে মানে আমাকে যে একটা কথা বলার সুযোগ দিবে সেই কথাটা সুযোগ দিল না, ধাপাস করে এক চলমাসে আমার হাতে ফোনটা পড়ে গেল। তুমি আমার একটু কথা বলার তার সুযোগটা দিবা, তোর ভাই আমার বোনের কি বিয়ে করতে পারলো কি লেগে? অলরেডি কিন্তু সে এক স্বামীর ঘর থেকে আইসা বসছে, বিয়ে করতে গেলে তো তুমি আমাকে একটু বলার সুযোগটা তো দিবা। মানে সেই থেকে তার আমার উপর আবার অত্যাচার শুরু হইলো। তুমি এমন করো কেন? ওই যে আমার বাবা অসুস্থ ছিল, তুই আইস নাই, সেই প্রতিশোধ আমি তোরে নিতে আসি, 3 মাসের ছুটি দিয়েছি। সেরকম করতে করতে এমন মার খাচ্ছি, কোনো তার আমি আমি যে কি অন্যায় করছি আমি সেই জিনিসটা তার কাছে, আমি তার মুখ থেকে শুনতে চাই আমার তুমি কি অপরাধে মারো। যদি আমি কারোর কাছে বলি আমার শাশুড়ির কাছে, ও আমার কথা শুনে না। কি কথা শুনি না আমি? আচ্ছা তুমি কি ভালো হইবে না? আমি ভালো হব তুমি যদি আমার মার মনটা জয় করতে পারো। আমি তাদের বাড়িতে গেছি মাত্র 3 মাস, 9 বছরের জীবনে 3 মাস, ঠিক আছে? এটাই তো তোমার ইয়া কয়, হ্যাঁ, কারণ আমার মা আর বোনেরা যেন আমার কাছে কোনো বিচার না দেয়। তা আমি তাদের সাথে কি করি, তোমার কাছে কি বিচার দেয়? আমি আমার শাশুড়ির সাথে ভালোভাবে মিশে গেলাম, ঠিক আছে তুমি আমার 1 সপ্তাহ সময় দাও, মানুষ একটু বুঝতে শুনতে একটা সময় লাগে, সপ্তাহ লাগে। আমি আমার শাশুড়ির সাথে এমন ভাবে মিশলাম মানে সে আমাকে ছাড়া এখন আর কিছুই বোঝে না। তার যে আরো যে 2-3টা বউ আছে মানে ওদের চাইতে আমাকে একটু সে বেশি আদর করে। এখন সে সবকিছু সে আমাকে শেয়ার করে, তার দুঃখ সুখ সবকিছু। এখন ওই দিক দিয়ে যে ওনার ছেলে যে আমাকে কি জ্বালান জ্বালাইতেছে, আমি কিন্তু আমার শাশুড়ি শোনাই না সব কথা। আমার শাশুড়ি আমাকে ছাড়া কিছু বুঝে না, যা করে আমি আসমা সব দিকে। এখন ওই বাড়িতেও যেই কটা মানুষ ছিল, 4-5টা ঘর ছিল আলগা বাড়ি, মানে জমিনের মধ্যে বাড়ি বানানো, ওদের সাথে আমি এমন ভাবে মিশে গেছি ওরাও এখন আমাকে ছাড়া কিছু বুঝে না। তো এখন আমার ননাস ছিল, একটা ননাসের কাছে আমি 2টা মাস ছিলাম, ওই ননাস এখন আমার খুব ভক্ত, মানে সে আমাকে ছাড়া কিছু বুঝে, মানে অলরেডি আমি তার ফ্যামিলির সাথে মিশে গেছি। তো মিশার পরে এখন তার আরেকটা প্রুফ, মানে সে যে চলে গেছে বিদেশে, আমাকে একটা শাড়ি দিছিল আর কিছু গহনাগাটি দিছিল, তারপরে সে কম্বল নিয়ে লাগছে শীতের দিন, তো এখন আমাকে বলতেছে আমার বাপের বাড়িতে কম্বল নিয়ে ওই বাড়িতে ঘুমাইতাম, কিন্তু তার ঘরে অলরেডি কম্বল আছে, একটা এক্সট্রা কম্বল আছে সবাই দিয়ে, আমি ওই কম্বলটা নামাও, আমি ওদের বাড়ি থেকে কম্বল আনবো, কই না। তা আমি তো, তুমি কিছু না দিয়েই আমার বাপের বাড়িতে এত কিছু দাবি করো, ঘরে কম্বল, তুমি কম্বল না দিলে তুমি যদি অন্য কিছু দিয়ে গায়ে দিয়ে থাকতে পারো আমিও থাকতে পারবো, সমস্যা নেই। এই নিয়ে নানান ধরনের কথা, পরে ও আমার কাছ থেকে ঝগড়া করে আমার যে দুইটা শাড়ি দিছিল ওই শাড়িগুলো নিয়ে গেছে, দুটা চুড়ি দিছিল ওই চুড়ি সবার সামনে দিয়া হাতেতে টাইনা ফুলে নিয়ে গেছে, গলার যে হাতটা ছিল ওইটা ওর বোনের বাসায় আসছিল বেড়াইতে, ওর বোনের বাসায় ও রেখে দিছে। আমি বলছি শোনো, আমি কোনো কিছু লুবি না, তুমি আমাকে যত কিছু দাও, তোমাকে যদি আমার ভালো না লাগে আমি যেদিন তোমার সংসার থেকে চলে যাব আমি তোমার সব কিছু দিয়ে যাবো, একটা সুতাও আমি নিয়ে যেতাম না তোমার এখান থেকে। সেদিন আমার এত কষ্ট লাগছে, স্বর্ণগণে নিয়ে গেছে সে তাতে কোনো কষ্ট নাই, যে হাজব্যান্ড ওয়াইফ খাইতে বইতে টুকটাক ঝগড়া হয় তার মানে এই না সে আমার কাপড়গুলি নিয়ে যাবে,
খুবই লজ্জাজনক।
হ্যাঁ, তখন মানে আমার এত কষ্ট লাগছে, মানে আমি না পারছি কার কাছে বলতে, না পারছি মানে শুইতে, আমি নিজে নিজে কাঁদতেছি যে আমি কেমন মানুষের ঘর করি, কাপড় হাই স্টলে নাহলে 5,000 টাকা দুটা কাপড়ের দাম, তো সে আমাকে এতটুকু জিনিস যে বিশ্বাস করতে পারলো না, তাহলে আমি কেমন স্বামীর ঘর করি।
আচ্ছা, আমি এই ফাঁকে একটু আমি আমার শ্রোতাদেরকে বলে নিই, গত সপ্তাহে আমরা লুনার গল্প প্রচার করেছিলাম, লুনার সাথে আজকের আসমার জীবনের গল্পের একটা জায়গাতে অনেক মিল খুঁজে পাবেন, একটু ভিন্ন অর্থে একটা মিল খুঁজে পাবা। লুনার স্বামী অনেক শিক্ষিত, অনেক অনেক রুচিশীল একজন মানুষ হওয়ার পরেও লুনার কাছে গিয়ে সে খুব বেশি পরিমাণে মানে কাছের মানুষ বা আপনজন হওয়ার জন্য যেটা হওয়া লাগে সেটা হতে পারেনি, এবং লুনার জীবনটা একটা অসমাপ্ত কাহিনী আমরা দেখেছিলাম। আর আজকে আমরা যে আসমাকে খুঁজে পাচ্ছি সেখানেও সেই গল্পের নায়ক বা ভিলেন আমরা যেটাই বলি না কেন সে কিন্তু তার হাজবেন্ড, এবং সেখানেও আমরা দেখি যে দেখতে পাচ্ছি যে গল্পের কোন একটা জায়গায় মিল আছে, কিন্তু আবারও বলছি যে জীবনের গল্পের শেষটা অনুমান করা যায় না। লুনার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা যদি আসমার ক্ষেত্রে হতো, ঘটনা যদি অন্যরকম থাকতো তাহলেও হয়তো আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম, কিন্তু আসলে ঘটনাটা কোথায় গিয়ে শেষ হবে আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের সাথেই থাকবেন, এবং একই সাথে একটু মনে করে দিতে চাই যারা ফেসবুকে আছেন এবং বিভিন্ন কমেন্টস করছেন তাদের সবাইকে বলবো ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য। আমাদের ফেসবুকে যারা এখন পর্যন্ত Hello8920 এর মেম্বার হননি তারা দয়া করে ওখানে মেম্বার হয়ে যাবেন। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/Hello8920, আমি আবারও বলছি facebook.com/HELLO8920, ওখানে আসমাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে কমেন্টস করতে পারেন, এবং একই সাথে যারা মেম্বার হয়নি ওই পেজটিতে গিয়ে একটা লাইক দিলে আপনি সঙ্গে সঙ্গে মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, আসমা যেটা বলছিলেন,
তারপরে ভাইয়া আমার হাজবেন্ড যখন এইভাবে অত্যাচার শুরু করলো আমি কার কাছে বলবো, আমার বাবা মা তো কেউ বিশ্বাস করে না, সবাই বলে সব আমারই দোষ, কিন্তু দোষটা যে কোথায় আমি খুঁজে পাচ্ছি না।
তারা কি জানতো না ব্যাপারগুলো? তারা তো সবাই জানতো,
জানতো। তখন আমার হাজবেন্ড তাদেরকে বলতো কি যে না, ও আমার কথা শুনে না, ও শুধু এদিক ওদিক ঘুরে, মানে এজন্য ওর উপর আমার, আমি ওরে মানি না, কিন্তু সবাই দেখছে যে আমাকে মেরেই যাচ্ছে। মানে আমাদের যে আশেপাশের লোকজন আছে ওরা শুধু বলতো যে তুই কেন এই পাশের ঘর করিস, দেখো এই মেয়েটা আমার পাশের ঘরে আবার সৎ মায়ের ঘরে দুইটা বাচ্চা ছিল, এত অত্যাচার করতো আমি জানালাটা দেখতাম, তখন ভাবতাম যে আমার মেয়েটা কার দিকে থাকাবে আমি যদি এখান থেকে চলে যাই, তখন শত অত্যাচার সহ্য করে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি তার কাছে ছিলাম। আমি আমার মাকে বলতাম যে মা দেখবা আমার সাথে এমন করে তোমরা বিশ্বাস করো না, তোমাদের সাথে যখন সে এমন করবে তখন ঠিকই বুঝতে পারবা। তখন এটা করতে করতে সে একদিন আমাকে এমন ঘুষি মারলো আমার এই চোখের এদিকে ফুলাইলেছে,
মানে কালো,
হ্যাঁ ডান পাশে কালো হয়ে গেছে, এখন আমার মুখ টুক ফুলে গেছে। সকালবেলা সে বলতেছে কি এখানে থাকবা না তোমাকে বাড়িতে যাবো গা, সে আমার কাছে মাপ চাইতেছে, আমার মাপ করে দাও আমার ভুলে গেছে গা, তুমি বাড়ি থেকে কিছু কইও না কারো কাছে, গাইছে কইতাম না, কই কি করবো আমি কমুকি যে খাটে তো পুরা ফুলাইলে। পরে সে আমাকে সাথে সাথে আমার মানে সকালবেলায় আমার বাবার বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখন ওই আমার আগেই প্রচার করতেছে যে আমি খাটেতে পুরা আমার চোখের দিকে ফুলাইলেছি, আমি লজ্জায় কারো কাছে যাই না, আমি ঘরেই থাকি। আমার আম্মা জিজ্ঞেস করতেছে, আমি তখন বসে যে না এটা আমি খাটেতে পড়ে গেছি, আমার চিন্তা হচ্ছে আমি ও যদি একটু ভালো হয় তাহলে আমার মেয়েটাকে নিয়ে অন্তত একটু ভালোভাবে থাকতে পারবো। এরকম করতে করতে অনেক দিন গেল, এক কবিরাজের কাছে গেল, আমার ব্রেন আউট করেও আমাকে বের করে দিবে ঘর থেকে,
মানে আপনাকে কবিরাজি করবে,
হ্যাঁ আমাকে পাগল করে ঘর থেকে বের করে দিবে। এর মধ্যে আমি ওর পিছনে পিছনে ঘুরতেছি, ও এমন সুযোগ দিছি ওরে, আমি বলছি ঠিক আছে তুমি আমার উপরে এত নির্যাতন করো না, এত কিছু করো না, তুমি বিয়ে করো, আমি থাকবো, তুই আমি বিয়ে করলে তুই বিয়ে বুঝতে অন্য জায়গায়। আমি ঠিক আছে আমি বিয়ে বুঝতাম না, আমি আমার মেয়েটা নিয়ে থাকবো। তো 24 hours তোমার জন্য আমার ঘরে দরজাটা খোলা থাকবে। তুমি যদি মনে করো যে আমাকে ছাড়া ওই মেয়েকে নিয়ে তুমি অনেক সুখী, আমি কোনোদিন তোমার কাছে স্ত্রীর দাবি নিয়ে আসবো না। আর যদি মনে করো যে না ওই শান্তি তুমি আমার কাছে সুখ পাও, তাহলে আইসো আমি সবসময় তোমার তোমাকে জায়গা দিব। তারপরেও তুমি আমার উপরে এমন নির্যাতন করো না। তোমার অনেক ঘুরছে, চেষ্টা করছে কিন্তু বিয়ে করতে পারে নাই। ওই এলাকার মধ্যে সবাই জানে আমার হাজবেন্ড ছোটকালে আমাকে বিয়ে করে নিয়েছে। তো যেখানে যাই সেখানে ধরা খেয়ে আসে, ব্যর্থ হয়ে ফিরে আসে। আসার পরে তখন মানে আমার নিয়ে আমার এখানে গ্যাঞ্জাম লাগছে, সে কোথাও বিয়ে করতে পারে না। সে তাও আমার উপর টর্চার, ও বিয়ে করতে পারে না কেন?
বিয়ে করতে পারে না সেজন্য আপনার উপর
টর্চার? হ্যাঁ, তো আমার জন্য বিয়ে করতে পারে না কেন? সবাই গেলেই কই ও আমার হাজবেন্ড, বিয়ে করতে পারে না কেন আমার উপর টর্চার? আমি ওর অত্যাচারে, হ্যাঁ আমি কি করলাম, আমার মেয়েটাকে নিয়ে আমি পালাই গেলাম বাড়ির থেকে। সাথে কেউ বলতে না পারে যে একটা পরপুরুষের সাথে চলে গেছে। আমি পালাই গেলাম আমার মেয়েটাকে নিয়ে। আমি চিন্তা করলাম যে আমি আমার মেয়েটাকে কোথায় রেখে যাবো? আমি যেহেতু চলে যাই ওর অত্যাচার, যখন আমি ঠিক থাকতে পারতেছি না, আমি চলে, কেউ যখন আমার কষ্টটা বুঝেই না, তাহলে আমি কাকে বুঝাবো? এদিকে শ্বশুর বাড়ি তো তার ছেলের কথা ছাড়া আমার কথা বলবে না, আর আমার এদিকে আমার বাপ মা হচ্ছে জামাই ভক্ত, আমি কার কাছে বলবো? আর আশেপাশের মানুষ আমার হাজবেন্ডের বয়ে কিছু বলেও না, তাদের কাছে বললে কয় আমরা কি করব? আমি অনেক কান্নাকাটি করি, বাট আমার কষ্টটা কেউ বুঝে না। পরে আমি পালাই এসে পড়ছি আমার এক খালাতো বোনের বাসায়। যদি তোমরা বললো না এই সমস্যা, আমরা তো অনেক মারে, ওরে যদি খাই তাহলে তো ওর নিবগা। আর ও আমার সাথে ঝগড়া লাগলে আমার মেয়েটা নিয়ে যেত, আর আমার মেয়েটা অনেক ভয় পাইতো ওরে ছোট নিয়ে যাইতো। পরে জন্য আমি আমার মেয়েটাকে নিয়ে পালাই এসে পড়ে আমার খালাতো বোনের বাসায়। এসে ওরা কোনো খোঁজ পায় না। আমি আমার খালাতো বোনে বলছি তুমি বললো না কারোর কাছে, যদি জানে তাহলে আমার এখান থেকে দূরে নিয়ে যাবো, তোমার আর অনেক অপমান করবো। আমি আসি, আমার খালাতো বোন অনেক আদর করে রাখতেছে আমার মেয়েটাকে নিয়ে। প্রায় এক মাস যাওয়ার পরে আমার খালা কিভাবে যেন খবর পেয়েছে, আমি আমার খালাতো বোনের বাসায় আমার খালা আবার আমার আম্মারে বলে দিছি। বলে দেওয়ার পরে যখন এই জানতে পারছে ওরা আমি এখানে, ওরা মার মার করে আমার হাজবেন্ডকে নিয়ে আসছে আমার খালাতো বোনের বাসায়। আইসা যা তা ব্যবহার আমার খালাতো বোন রে গালাগালি করতেছে, আমার আম্মা আমার খালা আমার হাজবেন্ড তো আর মারতে যায়। তখন ওরা বললো যে তোমার বউটা তো আমরা হেফাজত করে রাখছি, যদি রাস্তা ছেড়ে দিতাম তাহলে কি ভালো হইতো? আম করে বকাবকি করতেছে কেন? তারপরও আমার আমার খালাতো বোনের জামাই এবং খালাতো বোন শুনে ওরাও দেখছে প্র্যাকটিক্যালি যে ও আমার উপর কত নির্যাতন করছে। আমার এসে দূরে নিয়ে গেলো, মাইয়া মুইয়া দূরে নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে আমি আমার বোনের বাসায় যাই, আমি সামনে রাখতাম না। ও তো দেশে ডাক্তার আইসে যে আমি কোনো এক বেড়া লয়ে গেছি গা, মানে সারা এলাকা ডাক্তার আইসে কোন ছেলের সাথে গেছেন, ছেলে তো খুঁজে পায় না, কারোর সাথে তো আমার তেমন কোনো সম্পর্ক নেই। পরে করছে কি আমার ভাইয়ের এক ফ্রেন্ড আসিল হেরাইয়া দোষে, মানে আমরা বড় ভাই বলে খুব সম্মান করতাম আমার ভাইয়ের, সে বউ পোলাপন আছে, হেরাইয়া দোষে আমি নাকি হের লোকে পালাইয়া গেছি। বেটা আমার লোকে পালাইয়া বলে তো তাহলে তো আমি তো জানি না হে কই আছে, না আমি কোনো আত্মীয় স্বজনে বলি নাই যে আমি কোথায় আছি। আমার এক ভাগ্নির সাথে আমি যোগাযোগ করলাম যে আমি এখানে আছি, তোমরা চিন্তা করো না, তোমার আম্মারে না করো চিন্তা করতে, আমি ভালোই আছি। ধরে নিয়ে যাওয়ার পরে ও এখন আমি বলছি আমি বাড়িতে যাব না, কারণ আমি তুমি তো বাড়িতে আমার সব জায়গা বলছো, আমি কোন ছেলের সাথে চলে আসছি, ছেলেটা কোথায় তুমি বাড়িতে দাও। এই কথা বলার পরে তো ওর বোনের বাসা আমার নিয়ে গেল, ওর যে বড় বোনটা ওর বোনের বাসা আমার নিয়ে গেল। এখন আমার মেয়েটা ওর সাথে, আমার আমি যদি না যাই তাহলে আমার মেয়েটাকে সে নিয়ে যাবে। আমার মেয়ে তো আমার গলা ধরে কান্নাকাটি করতেছে, কোনো মার গলায় ধরে যদি কোনো সন্তান কাঁদে তখন তার মন মানানো যায় না। তখন আমি কি করলাম, আমি তার সাথে গেলাম নিরুপায়, তারপরে ওইখানে এক মাস দুই মাস রইলাম। সে আমার ব্যাগ আমার কাপড় চোপড় তো কিছু নিছি না, আমি শুধু একটা ড্রেস পরে আর একটা ড্রেস, মানে দুইটা ড্রেস পরে আমি বাসা থেকে বেরিয়ে আসছি, আমার মেয়ের একটা ফ্রক আর এক জোড়া জুতা, আর ছাড়া এছাড়া আমার কিছু নেই। যাওয়ার পরেও আমার বাড়ি থেকে আমার ব্যাগ আনছে, কাপড়ের ব্যাগ আনছে সবকিছু। এখন আমি ওই ব্যাগ গুলা টাচ করি নাই, সে নাকি আমার ব্যাগের একটা ফোন নাম্বার পাইছে আমার বোনের এক ভাগ্নির, এই নাম্বার পাই আমাকে এমন মাই শুরু করে দিছে তোর বেগ এই নাম্বার এখনো কেন? আমি তো জানি না, তো তোমার বোনেই রাখছে নাম্বার থাকতেই পারে, যেহেতু ওরা আসছিল আর আমার সমবয়সী, নাম্বার থাকলে সমস্যাটা কোথায়? কয় না তুই নাম্বার রাখবি কি লিখে। এরকম করে আমি এমন অসুস্থ হয়ে গেছি, মানে খাইতে লইতে পারি না, এরকম অত্যাচার ওর বোনের বাসায়। ওর বোন এখন যেটার বাসায় থাকি এটা আবার কিছুটা ওরা কিছু বলে, বললে গিয়ে ও তো বাসায় থাকে না, এদিকে আমার সাথে ঝগড়া শুরু করার পরে এমন অসুস্থ হয়েছে আমি আর শোয়া থেকে উঠতে পারি না। বললাম যে তুমি, আমি তো উঠতে পারি না, কোনো কাজ টাজ করতে পারি না, রান্না না করলে খাইবা কি? আমি থাকলে যদি রান্না না করি তাহলে দেখা যায় যে কেমন দেখা যায়। তো তুমি আমার বোনের বাসায় একটু দিয়ে আসো, আমি এক সপ্তাহের জন্য যাই। ওখানে গিয়ে ভাইয়া এমন ঝগড়া, মানে আমার বোনের বাগনি রে ওই বাসায় দেখলো কেন, এই জন্য সে ঝগড়া করতেছে যে ওই আইলো কেন। আমি আশ্চর্য, ওর মামার বাসায় আসতে পারে না, তুমি এই বিষয় নিয়ে তুমি ঝগড়াঝাটি করো কেন, এরকম করে আমি অসুস্থ। আমি আমার আম্মা এসে আমাকে বাড়িতে নিয়ে গেল, ট্রিটমেন্ট করাইলো। আর আমার যখনই অসুখ থাকে, ওর কোনো না কোনো কাজে আমার কাছ থেকে দূরে সরে যায়। ও যে আমাকে একটা হসপিটালে নিয়ে যাবে, ট্রিটমেন্ট করাবে, ওরকম ইয়েটা নাই। বা ট্রিটমেন্ট না করার ও স্বামী হিসেবে যদি একটা পাশে থাকে, তারপরে কিন্তু একটু ভালো লাগে, কিন্তু ওই দুঃ সময়টাতে ও দূরে সেটা যায়। গেল, আমি সুস্থ হইলাম, তার সাথে আবার বিচার বিচার আচার হইলো, মানে আমাকে দিবে না। এখন সে দাবি করতেছে তোমার বাপের বাড়িতে 50,000 টাকা আনবা, আর নাইলে আমি তোমাকে তালাক দিব। তালাক দিব, তখন আমার একটু রাগ উঠলো ওর উপর। আমি কোথেকে টাকা আনবো? তখন আমি তাকে রাগের মাথা বললাম কি, তুমি যদি 50,000 টাকা না দিলে, যদি আমাকে না রাখো, আমি 50,000 টাকা দিয়ে তোমার সংসার করতাম না, দরকার হলে 50,000 টাকা দিয়ে অন্য আরেকটা বিয়ে করবো। মানে আমি তাকে রাগের মাথায় এই কথাটা বলছি। বলার পরে কি, তুই এই কথাটা বললি কেন? ঠাস ঠাস দুই চক্কর মাস পরে আমার শাশুড়ি এলাম, আর আরেক ঘরের ভাসির আসলো, কই কি সে এই মারামারি করাস কেন? তো মানুষ না, তো মানুষের বাচ্চা আমার বলতেছে। আমি ভাই ভাই দেখেন, আমি এই কথাটা বলছি, সে আমার এই কথাটা বলে প্রায় সময় বলে। আমি যদি হাতে গলায় একটা চেন দিতাম ভাইয়া, ওইটা ছিঁড়ে নিত বা ঘুমাই গেলে, বা কানে তো জিনিস খুলে নিত, বা হাতে টাঙ্কি খুলে নিত, বা আমি একটা সময় সবকিছু ত্যাগ করে দিছি, কিচ্ছু করি না। মানে আমার ভাইরা দেয় আর উনি যায়। বললাম আমার ভাসুরের ভাই এরকম এরকম ব্যাপার, ও এখন বলতেছে 50,000 টাকা নাই নেবে, আমি তালাক দিব। আমি এই কথাটা বলাতে সে আমাকে মারছে। তখন আমার ভাসুর আমার হাজবেন্ড একটু বকাঝকা করলো, তার অত্যাচারের মাত্রায় না সহ্য করতে পারে আমি সুসাইড করার সিদ্ধান্ত নিলাম। আমি যখন কোথাও যাইতে পারবো না, আমার দুঃখ যখন বাবা মা বুঝে না, তাহলে আমি কোথাও গিয়ে যখন থাকতেও পারি না তাদের জন্য, তাহলে আমি আর বেঁচে থাকা লাভ কি?
সুইসাইড করার প্ল্যানটা আসলে কি ছিল?
ফাঁসি দেওয়ার একটা প্ল্যান করছিলাম, যে আমি পরনে কাপড় খুলে, আমার আরেকটা কাপড় ছিল, কাপড় জুলাই অলরেডি জুলাই গেছি,
দিনের বেলা রাতের বেলা
তখন আমার হাজবেন্ড হাত দিয়ে রেখে আমি বিছানায় নাই, সে দুসমুস করে উঠলো, ওইটা লাইট জ্বালায় দেখে, মানে আমি অলরেডি গলার ভিতরে ঢুকাই ফেলবো, এই সময় গিয়ে আমার সে লাঠি দেখালাই দিছে। হাঁদার পরে ও আমার হাত পরে বাঁধছে, বাইন্ডা খাটের মধ্যে শোয়া, কতক্ষণ মারছে, মারার পরে সকাল হয়েছে, এখন সেই কাপড়টা খুলবে না,
ফাঁসির কাপড়,
ফাঁসির কাপড়টা। এখন আমার বলতেছে আমি সবাইরে খবর দেবো যে আসমা ফাঁসিতে মরে গেছে। দেখো আমার আব্বা আম্মা এই বনে দূরে, আমি তো মরি নাই, যদি মরে যেতাম তাহলে তুমি খবরটা দিতে। এরকম করতো, এরপরে বলতো যে আমি তোরে রাখতাম না, এবার তোরে আমি তোর কাপড়টা খুললে ব্লাউজ আর পেটিকোটটা পরে রাস্তা দিয়ে ছেড়ে দিব, সে আমাকে বলতেছে। এরপর থেকে সে আমার পায়ে তালা দিয়ে রাখতো, খাটের সাথে শুইলে তালা দিয়ে রাখতো। আমি বলছে না, আমি আর এমন কাজ করবো না, আমি রাস্তার কাছে ভুল স্বীকার করছি যে আমার এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমি তুমি যদি আমাকে মেরেও ফেলো, তারপরে আমি আর কখনো এরকম সুইসাইড করার প্ল্যান করবো না, তুমি আমার উপর আর নির্যাতন করো না। এরকম করতে করতে আমার ভাই আসলো, মানে আমি তো কাউকে বলতে পারি না, তো একটা সময় আমার আম্মা একটু টের পাইছে যে সে আমার উপর কি পরিমাণ নির্যাতন করে। আমার আম্মা আব্বা আমার ভাইরা সবাই টের পাইছে, যখন ওদের সাথে আস্তে আস্তে এই এই ব্যবহার গুলা গড়াইলো, তখন ওরা টের পাইছে। আমি আমাদের বাড়িতে আসছি, হ্যাঁ, বিচার করে আমার ভাই আবার শালিশ বসাইয়া ওখানতে, মানে জগ্রাটি করে এখানে নিয়ে আসছে, আমি আমাদের বাড়িতে, ওর সাথে আমার সাথে ডিভোর্স হয়ে যাবে, এরকম একটা প্ল্যান। তখন মানে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো আর কি, যে এতদিনে বোধ হয় মেয়েটা একটু শান্তি পাবে। সিদ্ধান্ত হয়েছে মেয়েটা আমার কাছে যতদিন পর্যন্ত না ইচ্ছা করে যায় ততদিন আমার কাছে থাকবে, কাজে নিয়ে আসবে, তারিখ দিছে আমার আব্বারে। তখন পরে করছে গিয়ে, ও একদিন আগে আমি রান্না বসাইছি, আমরা এসে চুলে দুইটা দূরে লয়ে গেছে
ওর বাড়িতে।
ওর বাড়িতে কি ব্যাপার? তুমি না কালকে কাজে নিয়ে আসার কথা, তোমার সাথে আমার সারা তারিখ তুমি আমার দোষ কেন কর না? এখনো তুই আমার বউ আছো, তো আমি তোরা লিয়ে যাবো, কি কইছে আমি তোরা ছেড়ে দেব? ও আমার রাস্তা দিয়ে হ্যাঁ সাইড হাসতে চুলের মুঠি দুধাল হয়ে গেল। আমি জানতাছি গ্রামের মানুষ কেউ আগাইতেছে না ভয়ে, মানে আমার শ্বশুর বাড়ির মানুষ গুলো একটু ধান্দাল থেকে ছিল, নিয়ে গেল। আমার আব্বা খবর পাইলো, খবর পাইয়া বললো ঠিক আছে তুমি আমার মেয়ের দূরে আনছো, আমি রাত্রে লোকজন নিয়ে আসবো, আমার মেয়ের আমি তোমার কাছ থেকে একবারে সারাম লই তোমরা, তোর বাচ্চা তুই রেখে দিস। আমার আব্বা এইভাবে বলছে। পরে করলো কি, আমার শাশুড়ি ওই দিন ঢাকায় এসে পড়লো আমার ননদের সাথে, এত বড় গ্যাঞ্জাম লেগে গেছে ঢাকায় এসে পড়লো। আসার পরে এখন সিদ্ধান্ত হলো, কিন্তু মেয়েটারে আমার মেয়েটার আবার পাঠিয়ে দিছি, মানে আমার মেয়েটা আমার কোলেই ঘুমাই গেছে। এখন আমার বাবা কাজিনে নিয়ে গেল, কাজিনে নিয়ে গিয়ে এখন আমার হাজবেন্ড বলতেছে তুমি যাই না করো আমি যাইতাম না, আমি আমি থাকতাম না। কিন্তু আমার মেয়েটা যখন প্রিয়া ভাই খাটের মধ্যে শোয়া ছিল, তার চেহারার দিকে তাকায় আমি আর আসতে পারলাম না। তখন আমার বাবারে আমি অপমান করে দিছি যে না আমি যাবো না, আমি তার কাছে থেকে গেলাম না, শুধু মেয়েটার চেহারার দিকে তাকাইয়া যে আমার মেয়েটা কার মুখের দিকে তাকাবে, আমি যদি তাকে রেখে চলে যাই কোন অন্যায়, সে তো বিয়ে ছাড়া থাকবে না, এই সব মেয়ের অত্যাচার সে কিভাবে সহ্য করবে? আমি কষ্ট, আমার তো সবকিছুই হারাইছি। তারপর সবাই ধরলো যে এই মেয়ে দাঁড়িয়ে তুমি করিস না, আমার আব্বাই এগুলো রাগ করে আমার সাথে আর যোগাযোগ নেই তাদের, আমার আব্বাই যা বলতেছে অপমান করে দিয়েছে, আমার কোনো মাইয়া নেই।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি। বিরতির পর আমরা আসমার জীবনের গল্পে আবারও ফিরে আসব। এতক্ষণ পর আসলে আমিও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাচ্ছিলাম, কিন্তু ওই যে বলে না একটা শব্দ আছে মা, এই মায়ের কাছে আসলে সন্তান যে আসলে কত বড়, মা যে কি করতে পারেন নিজের সন্তানের জন্য এবং মা যে কতটুকু কষ্ট সহ্য করতে পারেন সন্তানের জন্য, সেটার পার্টটা আসছে একটু পরই, একটু 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 পরেই জানবেন। এবং একই সাথে বারবার একটা কথা বলতে চাই, হ্যালো 8920 তে যারা জীবনের গল্প বলতে আসেন, কোনো ইন্টারভ্যালে কোনো বিরতিতে আপনি অনুমান করতে পারবেন না যে এরপরে আসলে কি ঘটতে যাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষার পরই আমরা হ্যালো 8920 তে আসমার জীবনের গল্পের শেষের দিকে আমরা চলে এসেছি, বাকিটুকু আমরা জানবো। এই ফাঁকে আপনাকে আর একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি এবিসি রেডিওর বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো 8920 শুনছেন আর জি কিবরিয়ার সাথে, এবং হ্যালো 8920 আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, এখানে কোনো সিলেবাস নেই যে শুধুমাত্র ভালোবাসার গল্প বলতে হবে, এখানে শুধুমাত্র দুঃখের কথা বলতে হবে, আনন্দের কথা বলতে হবে, কিংবা অতিভৌতিক কোনো কোনো ধরনের কোনো সিলেবাস নেই। আপনি আপনার মতো করে এসে আপনার জীবনে ঘটে যাওয়া গল্প আপনি আপনার নিজের মুখে বলবেন, আমরা আপনার জীবনের গল্প শোনার পরে আপনাকে সমাধান দিয়ে দিব, কিংবা আপনি রাতারাতি আপনার জীবনের অবস্থা পাল্টে যাবে সেই কাজটা আমরা করতে পারবো না, কিন্তু আমরা সেটা প্রচার করব লাখো মানুষের কাছে, আমরা সেই গল্পটা অত্যন্ত শ্রদ্ধাভরে মনোযোগ দিয়ে শুনব। এমনও তো হতে পারে যে আপনি জীবনে অনেক বড় একটা অপরাধ করেছেন, যে অপরাধ বোধ আপনাকে শেষ করে দিচ্ছে, আপনি এত বড় একটা ভুল করেছেন যে ভুলটা আপনাকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছে, যে ভুলটা হয়তো কেউ জানে না, যে ভুলটা বলতে পারলে হয়তো আপনি নিজের কাছে হালকা হতেন, যে ভুলটার জন্য হয়তো আপনি দুঃখ প্রকাশ করতে পারতেন, ভুল স্বীকার করতে পারতেন, বা এরকম একটা জায়গা করছেন আপনার জন্য হ্যালো 8920। আপনি যত বড় অপরাধী করুন না কেন, যত বড় ভুলই করুন না কেন, সেই ভুলটা যদি স্বীকার করে আপনি এখানে এসে স্বীকার করতে চান, বলতে চান যে না আমি স্বীকার করছি, আমি বলছি আমার জীবনে এত বড় ভুল হয়ে গেছে, আমি কারো কাছে বলতে পারিনি, আমি নিজের জায়গা থেকে অনেক অনেক বেশি অনুতপ্ত, আপনি সেই ঘটনাও বলতে পারেন। এখানে কোনো সিলেবাস নেই, আপনি আপনার জায়গাটা থেকে এসে আপনার মতো করে আপনার জীবনের গল্প বলবেন এবং আমরা খুব মনোযোগ দিয়ে সেটা শুনবো। এবং অনেকে জিজ্ঞেস করেন যে আসলে হ্যালো 8920 মূল উদ্দেশ্যটা কি, মানে অনুষ্ঠানটার উদ্দেশ্যটা কি। হ্যালো 8920 উদ্দেশ্যটা হচ্ছে হ্যালো 8920 প্রচারিত জীবনের গল্প শোনার পর লাখো মানুষ যদি সচেতন হন, প্রত্যেকেই নিজের জায়গা থেকে যদি গল্পটাকে বিশ্লেষণ করে নিজের জীবনে ভালো অর্থে কাজে লাগাতে পারেন, তখনই আসলে হ্যালো 8920 সার্থকতা। এবং হ্যালো 8920 কখনোই কোনোভাবেই সচেতনভাবেই উপদেশ দেয়া এড়িয়ে চলে, এখানে কোনো ধরনের উপদেশ দেওয়া হয় না, কারণ হ্যালো 8920 বিশ্বাস করে যারা শুনছেন তারা প্রত্যেকেই বিবেকবান এবং প্রত্যেকেই নিজের জীবন সম্পর্কে ভালো জ্ঞান ভালো ধারণা রাখেন। আমরা সংবাদ বিরতির পরই ফিরে আসছি। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/HELLO8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। যারা হ্যালো 8920 মেম্বার হননি ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন, ওখানে যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া আছে হ্যালো 8920 সম্পর্কে। যদি ফোন করতে চান দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে এবং 24 ঘন্টা আপনার জন্য নাম্বারটি খোলা রয়েছে, নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। যারা মুঠোফোন থেকে করবেন তারা 02 যোগ করে নেবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। কিবরি আপনার সঙ্গে আছি এবং আমাদের সঙ্গে আছেন আমাদের বন্ধু আসমা।
যে তার জীবনের গল্প বলছে। আসমা সম্পর্কে যারা বিভিন্ন মন্তব্য করছেন ফেসবুকে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের ঠিকানাটা তো আপনার জানাই আছে, facebook.com/hello8920। ওখানে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে আপনি আসমাকে নিয়ে যদি কিছু বলতে চান, কোনো মন্তব্য করতে চান করতে পারেন। এবং একই সাথে যারা ফোন করছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। বিশেষ করে আরেকবার বলছি ফেসবুকের কথাটা, কারণ যারা হ্যালো 8920 শোনেন এবং ভালোবাসেন তারা অবশ্যই ফেসবুকের এই পেজটাতে গিয়ে মেম্বার হয়ে যাবেন। আমাদের পেজে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। আমাদের পেজটি হচ্ছে facebook.com/hello8920। আচ্ছা আসমা, আপনি যেটা বলছিলেন যে আপনার কোন জায়গাটা যেন ছিলেন?
জি ভাই, ওই যে আমার মেয়েটা ঘুমাইছিল, মানে আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে, আমি থেকে গেলাম আমার হাজবেন্ডের কাছে।
হ্যাঁ, তো আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি থেকেই যাবেন?
থেকে যাব। তখন 6 মাস ওখানে, 6 মাসের পর তারপরও শান্তি নেই। তারকে যে আমি সম্মান দিয়ে থাকছি, মানে আমার বাবাকে পাঠিয়ে দিছি, শান্তি নেই, চলছে অত্যাচার। পরে একটা সময় আবার বিচার হলো, আমার ভাই আনতে গেল। আমার আনতে যাওয়ার পরে আমার ভাইয়ের সাথে আসলাম, সে আমাকে রাস্তা থেকে দূরে নিয়ে গেল। দূরে নিয়ে যাওয়ার পরে আমার ভাই বললো যে না, তোর সংসার আর করাবো না, এত অত্যাচার করতেছ তো, আমরা বাড়িতে থাকি না, দেখা বেশি আমার ছোট বোন তোর ঘরে আর রাখবো না, তুমি কোথায় নিতে এলে আমাদের বাড়ি থেকে নিতে হবে। পরে কাছে গেল গ্রামের মানুষ, 2-3 গ্রামের মানুষ একসাথে হয়ে গেল, কাজে নিয়ে আসছে আমার আব্বা। নেওয়ার পরে সে আমাকে কোনো রকম ছাড়বে না, ছাড়বে না, এখন সে আমাকে আসতেও দিবে না। পরে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে ওর একটা ফাইন দেখে মানে মেয়েটার আপাতত বিদায় করে দেবো বাপের বাড়িতে, যাতে সে বুঝতে না পারে। তখন একটা ফাইন দেখে মনে করলো ঠিক আছে, ওর সাথে আর কোনো সম্পর্ক নাই, আপনারা মেয়ে নিয়ে যান। তখন আমার মেয়েটার ওখানে রেখে দিল। মানে আমার ভাই আমার মেয়ে মানে এমন ভাবে কাটতেছে, মানে আমার আর সহ্য হচ্ছে না যে আমি আমার মেয়েটাকে ফেলে কোথায় যাচ্ছি। তারপরও চলে গেলাম, মানে মায়া কাটিয়ে চলে গেলাম। যাওয়ার পরে সে শুনলো যে আমার ভাই আমাকে আর গ্রামে রাখবে না। তার উদ্দেশ্য ছিল যে আমার ভাই যখন যাবো তখন সে আমাকে জোর করে দূরে নিয়ে আসবে আমাদের বাড়ি থেকে। এরকম কয়েকবার নিয়ে গেছে আমাকে দূরে। এখন আমার ভাই সিদ্ধান্ত নিল যে না, আমার বোনেরা আমি গ্রামে রাখবো না, তোমার মেয়ে তো তোমার কাছে দিয়ে আসছি, আমার বোনেরা আমি কোথাও দিয়ে যাবো, কিন্তু কোথায় দিয়ে যাবো সেটা বলবো না। এখন সে প্রায় পাগল পারা কিন্তু নিয়ে যাবে। তখন করলো কি, আমার ভাইয়ের হাতে পায়ে ধরে আপোষিল আমার উকিল বাপে নিয়ে, কিন্তু আমার শ্বশুর বাড়ি কেউ আসবে না, তোর বিচার এত করতে পারবো না, ওকে সামনে আমরা মুখ ধরে কথা বলতে পারবো না।
উকিল বাপ মানে হচ্ছে আপনার বিয়েতে যিনি
উকিল হয়েছে।
ওকে ওকে।
তো পরে করছে কি, দিয়ে গেছে, তখন সে আমার পায়ে ধরে রাখছে, এত মানুষ আমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছে, তুমি আমার মাফ করে দাও, আমি আর জীবনে এমন করতাম না।
আপনার হাজবেন্ড?
আমার হাজবেন্ড। তখন আমার মেয়েটাকে সাথে করে নিয়ে আসছে, আমার মেয়েটা কাঁদতেছে, আম্মা তুমি আমার ছেড়ে যাও না, আমার ছেড়ে যাও না, তুমি আব্বুকে মাফ করে দাও, সে বলতেছে। কিন্তু তার চোখের দিকে তাকালে আমার আর কোনো কিছু মনে থাকে না। তখন আমি বলছি যে ঠিক আছে, তুমি এরপরে যদি আমাকে কোনোদিন 10টা টাকার কথা বলতে পারবো না, ঠিক আছে। এরপরে কিছুদিন যাচ্ছে, এরপরে করলো কি, মানে হঠাৎ করে একদিন বলতেছে আমি বিদেশে যাব, এখন তো মেয়ে বড় হইতেছে, আমার কিছু টাকা লো বাইরের কাছ থেকে, তো ভালো হইতেছে, ভালো হইছে। হঠাৎ করে একদিন ও আমাকে মানে তার সাথে আমার একটু মানে আমি আর বাপের বাড়িতে থাকবো না, তুমি আমাকে এখানে নিয়ে যাও, 3-4 মাস হয়ে গেছে, বাইরে বিয়ে করে লেগেছে, বাচ্চা আছে, আমি এখানে থাকবো কেন, নিয়ে যাও। এরকম করে আমি অনেক কান্নাকাটি করতেছি, সাদে উঠে আমার সাদেরতে ফালাই দিতে দিয়েছিল। আমি কি ব্যাপার, আমি থাপা দিয়ে শার্টের কলার দিচ্ছি, কি ব্যাপার তুমি আমার ধাক্কা দিলে, না দুষ্টামি করতেছি না, এটা একটা গেল। যাওয়ার পরে ওর বোনের বাচ্চা হবে, আমার রক্তের গ্রুপের সাথে ওটা মিলছে, আমি বলছি ঠিক আছে আমি দেব। এখনো আমার 2-3 ব্যাগ রক্ত খুলে নিয়ে যাবে, যাবো গাড়ির নিচে আমার এসে ধাক্কা ধাকালা দিবে, এরকম অবস্থা। কি ব্যাপার তুমি আমার ধাক্কা দিচ্ছ কেন, না গাড়ি আসতেছিল তো এই জন্য, এরকম ভাবে অনেক ঘটনা হয়ে গেছে,
অনেকবার আপনাকে চেষ্টা করেছে,
চেষ্টা করেছে হ্যাঁ মারার জন্য। তো পরে করছে কি, এরকম আনছে ও হাতে পায়ে ধরে আসছে, আমার ভাই থেকে আমি 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 তাকে আমার বাবার বাড়ি থেকে 1,40,000 টাকা নিয়ে দিলাম। ভালো যখন হয়েছে ঠিক আছে, ভালো থাকো, আমার সাথে ভালোভাবে চললে আমার ভালো লাগে, যে তোমার মেয়েটা আছে আমারও শান্তি লাগে, তুমি আমার সেই ছোটবেলার স্বামী, আমাকে সেই ছোট থাকতে বিয়ে করে নিস। পরে করলো কি, ওর বোনরা আসলো, টাকা দিল, এখন ও বিদেশে যাইতেছে না, 1 মাস পার হয়ে গেছে, সে 1 সপ্তাহের মধ্যে যাবো। তো গেছে, যাওয়ার পরে খুশি করে বোনেরা এসে ওর বোনেরা দেখতে আসবে, দেখতে আসার পরে এখন ওর ফ্যামিলির সাথে মানে আমার নিচে লাস্টে ওর ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ নেই, ও আসছে ওর সাথে শুধু আমার ইয়াটা, মানে ওর আমার শাশুড়ি আসবে না, আমাকে দিদি আসবে না, ওর বিচার আর এত করতে পারবে না, তাইতেছে। পরে ওর বোন আসলো, আমার মেয়েটাকে পাঠালাম, ওদের ঘরে নাকি অনেক ঝগড়াঝাটি হয়েছে। সেদিন ছিল শনিবার দিন, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি, শনিবার দিন রাতে ও আসছে, আমি টের পাইছি। ওর বোনরা বলতেছে যে হয়তো তুই এই বউ সারবি না লামগড়ে সারবি, যে তোর বউ এই বউ লেয়া তো অনেক বিচার আসার, তুই বউ ইচ্ছা রাস না, তুই হয়তো বউ সারবি না লামগড়ে সারবি, যদি বউ লেয়া খাস তাহলে লামগড়ে পরিচয় দিতে পারবি না, আর যদি বউ সারা দেশ তাহলে তুই আমগোলাকে পরিচয় দিতে পারবি, এরকম একটা কথা হয়েছে। মানে তার মাথার ভিতরে চিন্তা, মানে সে আমাকে ছেড়ে দিব না ভাই মা ছেড়ে দিব মেয়েটা, সবকিছু মিলা মানে শনিবার দিন রাতে ও যে আসছে, আমি টের পাইছি 11টা বাজে আমাদের এখান থেকে ঘুরে গেছে, ঘুম আসছে না, ভালো লাগছে না। পরে করলাম কি, আমি আমার মেয়েটা আমার সাথে ঘুমাবে বলতেছে, আম্মা আমি তোমার সাথে ঘুমাবো, হঠাৎ কোন ফাঁকে যেন আমি ঘুমাই যাই, জানালাটা খোলা ছিল, ঘুমায় যাওয়ার পরে মানে এই জীবনের চরম মর্মান্তিক একটা ঝড় মানে কি যেন জ্বলে উঠলো, মানে আমি চিল্লাম দিয়ে উঠলাম, চিল্লাম দিয়ে ওঠার পরে আমি আমার মেয়েটাকে যখন মানে খাট থেকে দেই পার হয়েছে, আমার পরনে সুতি কাপড় ছিল, কাপড়টা মানে আমার মেয়ের পরনে পুড়ে গেছে, মানে শরীরে পুড়ে গেছে, এসে চিল্লা চিল্লি করে আমার আব্বা মা নাইমা আসলো, আমাদের বাইরে দরজাটা শীত করে দেওয়া না, আমার মুখটা পুরোটা ফুলে গেল, মানে এত জল আগে বুঝতে পারতেছে না এটা কি। পরে লাস্টে আমার ভাই ঘর থেকে বেরিয়ে কার এসিড মারছে, আমার চোখ দুইটা যেমন ঘোল হয়ে গেল পলকের মধ্যে, মানে কি যে কষ্ট হচ্ছিল আমি বুঝাইতে পারবো না সেই সময়ের কথাটা। তখন মানে তখন মন চাইছিল যে আমি ওকে একটু দেখবো, ও কোথায়, মানে সেই অবস্থায় মনে হয়েছিল যে আমার হাজবেন্ড কোথায়। পরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসলো, হোমনাথে ইয়েতে তলা দিয়ে পানি দিল, মানে পানি যেখানে দেওয়ার কথা ছিল সেখানে না, আমি এইভাবে উপর খেয়েছিলাম, পরের দিন হরতাল রোববার দিন। পরে ঢাকা মেডিকেলে দুদিন রাখার পরে মানে এরকম অবস্থা, ভয়াবহ অবস্থা, আমাকে বান ইউনিটে ট্রান্সফার করা হলো, মানে কি যে বলবো, যে আমার ভাই মা মানে সবাই কান্নাকাটি করছে, আমি আমার মনে হচ্ছে যে আমার বোধ হয় পৃথিবীর সবকিছু শেষ হয়ে গেছে, আমার মেয়েটা কাছে এক 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 বেডের মধ্যে, আমার বাগনি এক বেডের মধ্যে, আমাকে নিয়ে সবাই টানাটানি, মানে চেহারাটা এত বিকলাঙ্গ হয়ে গেছে মানে ভাষায় বোঝানোর মতো না।
আমি একটু আমার শ্রোতাদেরকে বলি, এই মুহূর্তে আসমা আমার সামনে বসে আছেন এবং আসমা যেভাবে বসে আছেন ওড়না দিয়ে পুরো মুখটা পেঁচানো, ওর চোখে একটা সানগ্লাস দেয়া, ও দেখতে পায় না, ও শুধু হালকা আলো সামনে একটু দেখতে পায়, ওটা নিয়েও কথা বলবে। আমার এই অনুষ্ঠানটার একটা টিম কাজ করে এবং এই অনুষ্ঠানটা যারা আপনারা যারা বিহাইন্ড দ্য স্ক্রিনে কাজ করেন তাদের অনেককে আপনারা চিনবেন না। এই অনুষ্ঠানে হ্যালো ইট 920 অন্যতম একজন মেম্বার হচ্ছেন শাকিল। শাকিল আসমার সাথে বেশ কিছুদিন যাবৎ কথা বলেছে এবং তাকে এখানে কুমিল্লা থেকে আসার ব্যাপারে অনেক সহযোগিতা করেছে এবং তার কাছ থেকে শুনেছে। শাকিল আমাকে অনুষ্ঠানে আসমা আসার আগে বলছিল যে ভাইয়া আমি এটা দেখার পরে না আমি ঠিক থাকতে পারছি না, আমি আমি নিজেও এখন আসমাকে পুরোপুরি দেখিনি, তবে আমি দেখবো। আপনারা যদি চান আমি এই 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 মানে কি বলবো, এই এই ছবিটা আমি দিতে পারতাম আমার হ্যালো 8920 পেজটাতে, কিন্তু আমি সেটা করব না, এই কারণেই যে এখানে অনেক ধরনের মেম্বার আছেন এবং অনেকেই হয়তো বা দেখে রাতের বেলা ঠিকমতো ঘুমোতে পারবেন না, অনেকেই অসুস্থ হয়ে যাবেন। আমি চাই না আসমার যে ক্ষতিটা হয়েছে, মুখের যে অবয়ব বা যে বিকৃতিটা হয়ে গেছে এসিডে ঝলসে, তার রিয়েল পিকচারটা আপনারা দেখেন। কিন্তু আসমা যে অবস্থায় আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমি সেরকম একটা পিকচার আসমার অনুমতি নিয়ে আমি আমার পেজটা দিতে চাই, যারা দেখতে চান দেখবেন। তুলে ধরছি না, কিন্তু আপনার যেভাবে আমার সামনে বসে আছেন এবং যেভাবে সমাজের মানুষের সাথে মেশেন প্রতিনিয়ত, যাকে যেভাবে তাকে যেভাবে থাকতে হয়, সেই ছবিটা দেখলেও আপনার বুক হাহাকার করে উঠবে। আপনি সেই ছবিটা দেখতে পাবেন আমাদের ফেসবুকে পেজে গেলে, পেজটাতে দিয়ে দেওয়া হয়েছে আসমার ছবি, আসমার সাথে আমি যেভাবে কথা বলছি এখন আপনারা ওখানে গেলে দেখতে পাবেন। আমাদের ফেসবুকে ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। দ্যাট ইজ facebook.com/hello8920। আসলে যেটা বলছিলাম যে
তারপরে ভাইয়া আমাকে বানিয়ে নিয়েছে না হলো আমার মা, আমার জন্য লাস্ট মন্থে এত কষ্ট করেছে মানে আমি বুঝানো পারবো না। নেই আমার মেয়ে, মানে যার যার কাজের ধান্দায় শেষে আছে। পরে ডাক্তার বলছে মেয়েটা আর বাঁচবে না, তাকে আর চিকিৎসা করায় না।
ডাক্তার বললো এটা?
হ্যাঁ, ও আর বাঁচবে না, আমাকে ইমার্জেন্সি রুমে এলা ভর্তি করাইছে। পরে আমার ভাই তখন অনেক কান্নাকাটি করতেছে, স্যার অন্তত চেষ্টা করে দেখেন, চিকিৎসা ছাড়া যদি মরে যায় তাহলে মনে করবো যে আমার বোনটা বিনা চিকিৎসা মারা গেছে। চিকিৎসা করে দেয় অন্তত আমাদের মনটা একটু শান্তি পাবে যে আমার বোনটা চিকিৎসা করার পর আল্লাহ হায়াত রাখেনি, মারা গেছে। এখন তো শামসুদ্দিন স্যার বললো যে আমরা যা লিখে দেবো আপনি কিনে দিতে পারবেন স্যার ইনশাল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমরা চেষ্টা করে দেখতে পারি।
This track was downloaded from fusionbd.com.
এই ট্রিটমেন্ট শুরু হলো, অপারেশন হচ্ছে। পরে ভাইয়া এটা বললো, পরে যা ট্রিটমেন্ট করলাম 9 মাস, আমার সাথে যারা ইমার্জেন্সিতে ছিল তারা সবাই মারা গেছে আর ওখান থেকে আমি বেঁচে আছি। তো ভাইয়া একটা বার যা আমার চোখের ট্রিটমেন্ট করতে হবে।
আচ্ছা, এসিডটা কি মারলো?
এসিডটা আমার হাজবেন্ড।
কিভাবে বুঝলাম?
ওটা সে পানিতে পড়ছে গিয়া দৌড়াইয়া, আর ওকে যখন খোঁজ দিতে গেছে ওর হাতে অ্যাসিড লাগানো ছিল।
ও ও ও,
তো আর ও যে এসিডের বোতল টানছে ও একজন দেখছে। দেখার পরে সবকিছু প্রমাণ না দিয়ে মিলাই মানে মামলা করা হয়েছে। আর আমি যখন মৃত্যুসজ্জা ছিলাম আমি তাকে অনেক রিকোয়েস্ট করছি যে তুমি একটু আসো, আমি তোমাকে, আমার খুব দেখতে ইচ্ছে করতেছে, যদি তুমি করে থাকো আমি তোমাকে বাঁচাই দিয়ে যাবো।
আপনি যখন জানেন যে আপনি মারা যাচ্ছেন?
হ্যাঁ, তো আসলো না, এই যে ফোন বন্ধ করলো, তার সাথে আমার আর কথা হইলো না। এই করতে করতে পরে ভাই আমি
আপনাকে নিয়ে সেই সময় কোনো পত্রপত্রিকায় প্রতিবেদন রিপোর্ট টিপোর্ট হয়েছিল?
হয়েছিল, কিন্তু সে কাটিং আমার কাছে নাই। তো পরে ভাইয়া করলো কি, এটা আমার চোখের ট্রিটমেন্ট করাবে, বাংলাদেশের ডাক্তার মানে ঠিক মতো গ্যারান্টি দিতে পারছে না চোখ ভালো হবে কিনা। পরে আমাকে ইন্ডিয়া নিয়ে গেল, আমার ভাইয়ের এক কলিগ ছিল, আমার ভাই ওখান থেকে 100% শিওর না, ইতালির ডাক্তার আসলে অপারেশন করাবে। তখন ওখান থেকে আমার ভাইয়ের কলিগ আবার সিনে করে ট্রান্সফার করলো ইয়ারি কাগজগুলো, সাথে আমার ভাই আর ওই মহিলা। আমার ভাই এত কান্নাকাটি করছে যে আমি চোখে না দেখলে চলবো কিভাবে, আর আমার তো মানে কান্নার শেষ নাই যে আমি কিভাবে চলবো, আর এদিকে আমার মেয়ে ছোট মানুষ। তারপরে করছে কি, আমার ভাই ওখানে ট্রিটমেন্ট করাচ্ছে, আমি আমার একটা চোখ ভালো হইল, মানে অর্ধেক ভালো হইল, চোখটা একটু ইয়াভাবে উঠাইছে, মানে দাঁত দিয়ে কর্নিয়া বানায় ও চোখটা বানাইছে অলরেডি, উঠে লেটেস্ট ইয়াকটা মানে অপারেশন দিল। তো আমার কোনো একটা অ্যাক্সিডেন্ট আমার ভাই দেশে আসে, তো অর্ধেক ট্রিটমেন্ট করার পরে তখন ডাক্তার বলছে আর একটা অপারেশন করতে হবে তাহলে চোখটা ভালো হবে। তখন আমি দেশে এসে বললাম পুরোপুরি ট্রিটমেন্ট না করে। পরে আমার ভাই সুস্থ হইতে হইতে যাইতে যেতে একটু লেট হয়ে গেল। পরে দ্বিতীয়বার যখন আমার চোখের ট্রিটমেন্ট করাতে নিয়ে গেল, ডাক্তার বললো অনেক টাকা লাগবে, এটা যেহেতু লেট হয়ে গেছে এটা অনেক টাকা লাগবে। তখন আমি তার নামটা বলতে চাচ্ছি না, আমার মানে কোনো একটা মানুষের কারণে আমার ট্রিটমেন্টটা বন্ধ হয়ে গেল।
কেন নামটা বলতে চাচ্ছেন না?
আসলে এটা আমার এই ফ্যামিলি মেম্বার একটা মানুষ।
আপনি তার উপর এখনো ডিপেন্ডেন্ট?
হ্যাঁ, কিন্তু সে এখন তার জন্য আমার ট্রিটমেন্ট আর হবে না। তো আমার এটা ওখানে নিয়ে অপারেশন করলে বোধ হয় আমি আবার ভালো হব, সেটা আমার আত্মবিশ্বাস।
মানে আপনার জীবনে এই মুহূর্তে চাওয়া হচ্ছে আপনি যেন চোখে একটু দেখেন?
হ্যাঁ, আমি যেন চোখে একটু দেখি।
আপনার এই জন্য শ্রোতাদেরকে কিছু বলার আছে?
হ্যাঁ, শ্রোতারা যদি এগিয়ে আসেন, আমাকে এতটুকু ইয়ে করেন, তাহলে হয়তো আমি আবার পৃথিবীর আলোতে আমার মেয়েটাকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারবো, একটু দেখতে পারবো।
আমি আপনাকে কিছু জিনিস কিছু কোশ্চেন করতে চাই অনুষ্ঠানের শেষের দিকে এসে। আপনারকে যখন অ্যাসিডবান হতে হলো তখন আপনার মেয়ের বয়স কত ছিল?
6 বছর।
6 বছর। ওরও শরীরে কিছু কিছু দাগ আছে, আপনি যেগুলো ছবি দেখিয়েছেন আমাকে, ওরও কিছু ছবি দাগ আছে হাতে পায়ে যেগুলো অ্যাসিড বার্নের ছবি। আপনি আপনার হাজবেন্ডের এখন কি অবস্থা?
উনি এখন ফাঁসির আসামি, পলাতক।
ফাঁসির আসামি এবং পলাতক, তাকে খুঁজে পাওয়া যায়নি? কবে রায় হয়েছে? এটা
রায় হয়েছে 2005-এ।
তারপরে 7 বছর এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি?
না।
আপনার জানা মতে সে কোথাও আছে?
না, কখনো শুনি সিলেক্ট আছে, কখনো শুনি বিদেশে আছে, এরকম মানে নির্দিষ্ট কোনো খোঁজ নাই।
আপনি এরপরে কোন ধরনের কোন এনজিও বা কোন ধরনের সংস্থার কাছে কি আপনি কোন ধরনের সাহায্য পেয়েছেন?
না, ট্রিটমেন্টের ব্যাপারে কোনো হেল্প পাইনি।
বাংলাদেশে এত এনজিও আছে অ্যাসিড সার্ভাইভারদের নিয়ে কাজ করেন, এত এত বড় বড় কিছু আমরা শুনে থাকি, তাহলে তারা কেউই আপনার পাশে দাঁড়ায়নি?
না, ওরা বলছে যে ওরা ট্রিটমেন্ট করবে মানে অ্যাসিড সার্ভাইস, কিন্তু এখানে তো আমার চোখ ভালো হবে না, ওরা যে ট্রিটমেন্ট দিচ্ছে এই ট্রিটমেন্টটা ভালো হবে না।
আপনার আসলে কি পরিমাণ টাকা লাগবে আপনার চোখ ভালো করতে?
চোখ ভালো করতে প্রায় 8-10 লাখ লাগবে।
আমরা ঠিক জানি না আমরা আপনাদেরকে কতটুকু কতটুকু হেল্প করতে পারবো, কতটুকু সাহায্য করতে পারবো। তবে আমি একটা আহ্বান জানাতে চাই সবাইকে, সেই আহ্বানটা হচ্ছে Hello 8920 তে আজকে আসমা এসছেন এবং আসমার চোখের জন্য সাহায্য দরকার। 8-10 লাখ টাকা আসলে খুব বেশি কিছু টাকা নয়, 8-10 লাখের চাইতেও বেশি মানুষ এখন এবিসি রেডিও শুনছেন। এবং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে তারা দিয়ে ততটুকু দিয়ে যদি আসমাকে সাহায্য করতে পারি আমরা, আসমা যতদিন পৃথিবীতে বেঁচে আছে সে অন্তত তার মেয়ের মুখটা যেন ঠিক মতো দেখতে পায়। আমি Hello 8920 এর মাধ্যমে সবার কাছে আকুল আবেদন জানাবো, আসুন এই বোনটার পাশে আমরা দাঁড়াই, যতটুকু যার যতটুকু সাহায্য আছে আমরা ততটুকু সাহায্য নিয়ে তার পাশে যেন দাঁড়াতে পারি। আপনাকে যদি আমরা তো আসলে এইভাবে হেল্প করি না, আপনাকে যদি কেউ হেল্প করতে চায় তাহলে উপায়টা কি হবে? আপনার কোন অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট আছে কিংবা?
জি ভাই আছে।
আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা একটু বলবেন?
জি,
এটা কোন ব্যাংক? আগে ব্যাংকের
এটা হচ্ছে অগ্রণী ব্যাংক কুমিল্লা হোমনা শাখা, আছে 24818
আমি সবাইকে আকুল আবেদন জানাচ্ছি, যার যতটুকু সামর্থ্য আছে প্লিজ আসুন। এই দৃশ্য আপনি সামনে থেকে দেখতে পাননি, আমি আমি অল্পটুকু দেখেছি, এটা যে কতটা ভয়াবহ এবং নৃশংস হতে পারে, মানে একটা কথা শুনে অ্যাসিড ছুড়বেন তো মরবেন। যিনি ছুড়লেন তিনি তো ছুড়লেনই, কিন্তু যাকে মারলেন, আমার তো বলতে ইচ্ছে করছে আসমা যদি সেই সময় শেষ হয়ে যেত তাহলে বাকি জীবনটা যে ঘানিটা সেই ঘানিটা তাকে টানতে হতো না।
ঠিকই বলেছেন ভাইয়া, আমার মৃত্যুটাই বোধহয় ভালো ছিল।
এই মানুষটার ছোট্ট একটা স্বপ্ন আছে, এই মানুষটা শুধু পৃথিবীর মুখটা দেখতে চায়, তার মেয়েটাকে একটু দেখতে চায়। আসেন প্লিজ, আমরা যার যতটুকু সামর্থ্য আছে ওনাকে একটু হেল্প করি। আপনি আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি তার পাশে দাঁড়ান। ওনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেছে, আপনারা যদি ওনাকে যতটুকু হোক, আমরা বিশ্বাস করি না যে 8 লাখ টাকা রাতারাতি উঠে যাবে, যতটুকু পারি ততটুকু যেন সাহায্য করি। আমি আমি Hello 8920 এর মাধ্যমে সবার প্রতি এই আহ্বানটা জানাচ্ছি। আপনার গল্পের তো শেষের দিকে আমরা চলে এসেছি, আপনি যেখানে থাকেন আপনি কি ওখানে মুখ খুলে এভাবে হাঁটাচলা করতে পারেন আপনার পরিবারের মধ্যে?
যে আমি ঘরের মধ্যে মুখটা খুলে হাঁটাচলা করি।
আপনার মেয়ে আপনাকে দেখলে কি বলে?
না, আমার মেয়ে ফার্স্ট টাইম ভয় পাইতো, কিন্তু এখন আর ভয় পায় না, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তো
বাড়ির নতুন মানুষ যখন আসেন তখন
তখন আমি এভাবে পর্দার ভিতরে থাকি।
আপনার কষ্টের জায়গাটা আমি জিজ্ঞেস করবো না, কারণ আপনার কষ্টের জায়গাটা আমি উপলব্ধি করতে পারছি। আপনার যদি শেষে আমাদের শ্রোতাদের কিছু বলার থাকে বলুন।
শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার, যে এত লাখ লাখ লিসেনার শুনে ওরা যদি আমাকে একটু মানে আমি একটু দেখার জন্য যদি একটু হেল্প করে তাহলে বোধহয় আমি পৃথিবীর আলোটা দেখতে পারবো। আর সবার কাছে আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে বাকি জীবনটা যতদিনই বাঁচি আল্লাহ যেন অন্তত যত কষ্ট দিক তার সাথে ধৈর্য ধরার তৌফিক যেন আমাকে বেশি দেয়।
নিশ্চয়ই আল্লাহ যেন আপনাকে সে তৌফিকটা দেন। আমাদের Hello 8920 আসমার গল্প এখানেই শেষ হচ্ছে। এই গল্পের শেষে কোনো মন্তব্য নেই, কোনো উপদেশ নেই, শুধু বুকের মধ্যে এক ধরনের মোচড় অনুভব করছি। এটা যে আসলে কি এটা কোনো কথা বলে উপলব্ধি করানো যায় না, আপনারা নিজের জায়গা থেকে প্রত্যেকে অনুভব করছেন। আসুন প্লিজ আমরা আসমার পাশে দাঁড়াই। Hello 8920 বাকি শ্রোতাদের গল্প নিয়ে আমরা একটু পরেই ফিরে আসবো। যাবার আগে মনে করিয়ে দিচ্ছি, আপনি আসমাকে দেখতে চাইলে আসমা এই মুহূর্তে যেভাবে আমার সামনে আছে সেভাবে আমাদের ফেসবুকে গিয়ে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/Hello 8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। যারা Hello 8920 ভালোবাসেন এবং শোনেন তারা মেম্বার হতে চাইলে ওই পেজটাতে গিয়ে লাইক দিলে আপনি সঙ্গে সঙ্গে মেম্বার হয়ে যাবেন। এবং আসমাকে নিয়ে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে আপনি চাইলে মন্তব্য করতে পারেন। আর ফোন নাম্বার রয়েছে আমাদের 9115668, আবারও বলছি 9115668, এটি হচ্ছে আমাদের ফোন নাম্বার। এই ফোন নাম্বারে ফোন করে আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান সেটা এখানে সাদরে গৃহীত হবে। অনেক ভালো থাকুন, একটু পরেই ফিরছি, রাত দুটো পর্যন্ত আপনাদের সঙ্গে আছি।
দিদি চলো মেহনায় কালি আমার পুরা কো পালে ইকিলে ছা ছিলি রিহি
সঙ্গে আছে এবং শ্রোতারা আমাদেরকে যেভাবে অনুরোধ করেছেন আসমার রিয়েল পিকচারটা দেখার জন্য, আমরা অনুরোধটা ফেলতে পারিনি। আমরা আসমার পিকচারটা দিয়েছি। আসমার রিয়েল ফেসের যে অবস্থা সেটা যারা দেখতে চেয়েছেন অনেকেই সন্দেহ পোষণ করেছেন, আমরা সে কারণেই আসমার পিকচারটা দিতে বাধ্য হয়েছি। আপনি চাইলে ফেসবুকে গিয়ে দেখতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920।
জাহাজে ঝুড়ি সেটে মাথায় বাড়ি তুল বসে হেঁটে দিদি আমার ও তুলে ভা সাহিলি চলো মেকিনায় কালি রে দিদি চলো মেকিনায় কালি আমার ওই পোড়াক পালে রুটি লেখা শিহিলি কলম কিনাই কালি রে দিদি কলম।
মুজিব পরদেশের মতো আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয় আসলে বলছে একটা কথা, যে দিদি আসলে তোমার কলমে কি কালি ছিল না যে আসমার জীবনের এই অধ্যায়টা অন্তত তুমি মুছে ফেলতে পারতে তার নিয়তি থেকে। আমরা হাজার হাজার কমেন্টস পেয়েছি ফেসবুকে, হাজার হাজার মন্তব্য পেয়েছি আসমার সম্পর্কে। আমরা অতগুলো পড়তে গেলে আমাদের রাত পার হয়ে যাবে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ফেসবুকের আমাদের হ্যালো 920 পেজের মেম্বারদেরকে যারা আমাদের এতক্ষণ সঙ্গে আছেন, এবং আমরা আশা করছি আসমা যে স্বপ্নটা নিয়ে হ্যালো 920 তে এসেছিল, আমরা আশা করি লাখো মানুষ একটু করে যদি হাত বাড়ায় আসমার দিকে তাহলে সেই স্বপ্নটা পূরণ হয়ে যাবে। এবং আমরা বারবারই বলি হ্যালো 920 আজকে 30তম পর্ব পার করেছে। হ্যালো 920 তে মানুষ তার জীবনের গল্প বলার পরে মানুষ তো আসলে বিপদেই মানুষের দিকে হাত বাড়বে, তাই না? এবং আমরা বিপদে যদি মানুষের কাছে একটু সাহায্য না করি নিজের জায়গাটা থেকে তাহলে আসলে আমরা কেমন মানুষ? এবং সারা রাত আমরা গল্প শুনলাম, শোনার পরে আমরা দুঃখ কষ্ট নিয়ে ঘুমিয়ে গেলাম, কিছুই করলাম না, এবং পরের দিন বা পরের সপ্তাহে আরেকটা গল্প শোনার জন্য আমরা তৈরি হলাম। হ্যালো 920 এর উদ্দেশ্য কিন্তু আসলে তা না। একটা মানুষের জীবনে যদি পরিবর্তন করতে পারে হ্যালো 920, সার্থকতা আসলে সেখানেই। অনেক অনেক কমেন্টস পেয়েছি, কিছু কমেন্টস আমি পড়বো। শরীফ খান, শরীফ লিখেছে আসমা মিন বিউটিফুল, আই হোপ শি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড বিউটিফুল লেডি কান্ট স্টপ হার লাইফ। আসমা আসলেই দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আসমার তিনটা ছবি ওখানে দেওয়া আছে, একটা তার বিয়ের পরের ছয় মাস যখন সে ক্লাস ফাইভে পড়ে তখনকার একটা ছবি, আসমার রিয়েল ফেস এখন বার্ন হওয়ার পরে যে অবস্থা সেটা, এবং আসমা যে অবস্থায় মানুষের মধ্যে ঘুরে বেড়ায় সেই অবস্থার একটা ছবি, তিনটা ছবি ওখানে দেখা আছে, এবং দেখলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসমা কিরকম। আর হাফিজউদ্দিন আনসারি লিখেছে আমাদের দেশের ল আছে কিন্তু তা পরিপূর্ণভাবে সমাজে নেই, এই গল্পের প্রভাব, এই গল্পে প্রুফ হয়ে গেল। জীবন মাহমুদ আমাদেরকে লিখেছেন আসমা আমাদের গ্রামের বাস্তবতা তুলে ধরেছে, এখনো অনেক গ্রামে এরকম আছে যে বাল্যবিবাহ হচ্ছে, এর কি কোনো প্রতিকার নেই। আর আবু হানিফ হুসাইন উজ্জ্বল লিখেছে কি প্রিয়া ভাই অনেক সুন্দর একটা ঘটনা বর্তমান সমাজকে সচেতন করার জন্য, এটা মোটেও সুন্দর একটা ঘটনা না, আমি মনে হয় যে আপনি যেটা বলতে চেয়েছেন যে ঘটনার সুন্দরভাবে উপস্থাপন করা। আর কিশোরগঞ্জের একজন বন্ধু লিখেছেন যে এটা এটা কোনো ভালোবাসার গল্প নয়, সমাজের একটা বাস্তব চিত্রের প্রতিচ্ছবি। আমরা সেটা বারবারই বলে থাকি, হ্যালো 920 কোনো সিলেবাস মেনটেন করে না, যেখানে এসে প্রেমের গল্প বলতে হবে, এখানে শুধু ভালোবাসার গল্প বলতে হবে, কিংবা এখানে এসে শুধুমাত্র একদম বিশেষ একটা বিষয়ের উপর গল্প বলতে হবে, ঠিক তা না, আপনি যে কোনো বিষয় নিয়ে গল্প বলতে পারেন। এবং আমরা আমাদের শ্রদ্ধার জায়গা থেকে এটা বলি যে প্রত্যেকটা মানুষের জীবনের গল্প, পৃথিবীতে যদি 600 কোটি মানুষ থেকে থাকে তাহলে 600 কোটি উপাখ্যান আছে, এবং সেই 600 কোটি উপাখ্যান হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজের জীবন, এবং সেটা কোনো অংশে কম নয়, প্রত্যেকের জীবনটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। নাহিদ আহমেদ লিখেছে ইট উইল বি আ বেস্ট বেস্ট স্টোরি অফ হ্যালো 920, না আসলে আমরা ভাবে চিন্তা করি না যে আসলে কোনটা বেস্ট স্টোরি, আসলে সবগুলোই আমাদের কাছে বেস্ট। আর মাজহারুল ইসলাম শামীম লিখেছে ঠিক এই সমাজ ব্যবস্থাকে যেখানে 10 বছর একটা মেয়ের বিয়েতে চেয়ারম্যান পর্যন্ত পার্টিসিপেট করেছেন এবং এমনকি সুপারিশ পর্যন্ত করেছেন, আমাদের প্রশ্নটা আসলে সেখানেই ছিল যে রাষ্ট্রীয় ব্যক্তি যিনি এবং যিনি কর্তৃত্বে আসেন তিনি কিভাবে এই এই ব্যাপারগুলো পরামর্শ দিয়ে থাকেন। এরকম হাজার হাজার কমেন্টস এসছে, আমরা এত কমেন্টস পড়ে আসলে শেষের দিকে যেতে পারবো না। আমরা বেশ কিছু কমেন্টস পেয়েছি এরকম, অনেক বন্ধু লিখেছেন যে আমাদেরকে একটা বারের জন্য হলেও তার ফেসটা দেখার সুযোগ দেওয়া হোক। আমরা অনেক কমেন্টস পেয়েছি এবং যে কারণে আমরা তার রিয়েল ফেসের ছবিটা দেওয়ার জন্য দিতে বাধ্য হলাম, এবং আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। ওকে, এই পর্যায়ে বলি আসলে এই অবস্থা অনুষ্ঠান কন্টিনিউ করা খুবই টাফ, খুবই কঠিন, তারপরে আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। এবং গত সপ্তাহে যিনি এসেছিলেন লুনা, লুনা সম্পর্কে আমাদের শ্রোতারা কি বলেছেন আমরা সেগুলো শুনব, এবং শোনার পরপরই অনুষ্ঠানে আবারও ফিরে আসব। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668।
আমার নাম আব্দুর রহিম, আমার ফোন নাম্বার দিয়ে তারপর ঘটনাটা আসলে দুঃখজনক, এত শিক্ষিত মেয়ে হিসেবে তার আসলে যা পাওয়ার কথা ছিল তার পাওয়া হইল না, এটাই কষ্টের বিষয় যে এখন যে সংসার করতে তার স্বামীর সাথে কি করলে যে ভালো হবে তার বুঝতে পারি না। তবে আপুকে এটাই বলবো যে আপু আপনি দুর্যোগ সহকারে যান না, যেভাবে চেষ্টা করে মনে করেন আপনার দুইটা ছেলে মেয়েকে মানুষ করার জন্য তার সাথে আপনি সংসারটা সুন্দরভাবে চালিয়ে যান, এটাই আমি কামনা করি। সাথে
আমি বিল্লাল বলছি ঢাকা থেকে। রোনা যে আপনার বিয়ে হয়েছিল, উনি অনেক শিক্ষিত মেয়ে, এই ধরনের বিয়ে করেছে, তার সম্বন্ধে জানাশুনে করাটাই দরকার ছিল। আর তাছাড়া মনে করেন আপনার ওই যে ওনার শ্বশুর শাশুড়ি, তারা পড়াশোনার সম্বন্ধে তারা মানে সেরকম ফরওয়ার্ড না, মানে শিক্ষা কি জিনিস তাদের বুঝতো না আর কি, যে শিক্ষা কি জিনিস আসলে, শিক্ষার যে কত মূল্যায়ন তারা দিত না আর কি। আচ্ছা ঠিক আছে, রাখি আমার।
আমি বিমল মতলুক থেকে বলছি, আমার সেল নাম্বার হচ্ছে গত বুধবার যে রোনাপুর ঘটনাটা শুনলাম, আমার পক্ষ থেকে একটা কথা আছে যে উনি যেন ওই তার স্বামীকে ডিভোর্স করে এসে পড়বে, তিনি চেষ্টা করলে এখন একটা ভালো চাকরি করে তার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে, এখানেই আমার কথা শেষ করলাম।
আমি জাহিদুল ইসলাম জনি রিয়াদের থেকে আমার সেলফোন নাম্বারটি হচ্ছে, আমি প্রথমে লোনা আপুকে ধন্যবাদ দিব ওনার সাহসিকতার জন্য, আর বলবো আপু আপনি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন যেন আপনার স্বামী ওনার সব ভুল বুঝে ফিরে আসে আপনার, আমি আপনি এবং আপনার দুই সন্তানের জন্য দোয়া করি, মহান আল্লাহ আল্লাহ আপনাদের হেফাজত করুন। আমি
আমার নাম মায়ন, আমার মোবাইল নাম্বার হচ্ছে, আমি বলতে চাই গেছে বুধবার যে লুনাপুর ঘটনাটা শুনতে পারছি, তার প্রথম প্রেম যে তার বান্ধবী চাচা তাকে অফার দিয়েছিল সেটা মনে করি তার জীবনের প্রথম প্রেম ছিল, সেটা তার ব্যক্ত করে সে যাকে ভালো মনে করে তার জীবনটা তার সাথে জড়িয়েছিল সেটা আমি মোটেও ভালো মনে করি না, এটা আমার বলা দিচ্ছিল।
আমার ফোন নম্বর হচ্ছে, আপুকে জানাই সালাম, বুধবারে আপনার ঘটনাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো, আপনার কথা শুনে মনে হয় যে আপনার ভিতরে বেগম রোকেয়ার কিছু আছে, কিছু খুঁজে পেয়েছি আপনার ভিতরে, তো আমি পেশায় একটা সিকিউরিটি গার্ডের চাকরি করি, তো আমি আপুর সাথে একটু কথা বলতে চাই, আমি আপুর ছোট ভাই আছে, সিকিউরিটি ভাইকে আমি আর একটা কথা বলবো, আমি আপনার অনুষ্ঠানে আসতে চাই, আমাদের সিকিউরিটি গার্ডদের হয়তো আপনাদের কাছে হয়তো আমাদের কোনো মূল্য নাও থাকতে পারে, থাকতেও পারে, তো আমাদের মতো যারা একটু নিচু চাকরি করি তাদের জন্য যে কোনো সুযোগ করে দেওয়া হয়, তাতে আমার কষ্টের কথা শুনে হয় আমাদের অনেক সিকিউরিটি ভাই আছে তারা চাকরি করে, তাদের হয়তো ভালো লাগতে পারে, আমাকে একটু সুযোগ করে দেন আমি খুব খুশি হবো, ভালো থাকবেন, তো সবাইকে আমার শুভেচ্ছা নেবেন।
আমি আপনার মাধ্যমে লোনাপুকে সমবেদনা জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। লোনাপু চাইলেই বাংলাদেশে অনেক আইন আছে মেয়েদের জন্য, তো ইচ্ছে করলেই তিনি আইনের আশ্রয় নিতে পারেন, এবং তিনি আমেরিকান সিটিজেন, ইচ্ছে করলে ওইদিকেও আমেরিকার দিকেও চিন্তা করতে পারেন।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম পরামর্শ দিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। বিশেষ করে আসলে কোন পরামর্শ লুনা নেবেন এবং কোন পরামর্শ তার জীবনের ক্ষেত্রে কাজে লাগবে আমরা জানি না, তবে আপনারা যে সবাই হ্যালো 8920 সাথে আছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, এবং একই সাথে এবিসি রেডিওর সাথে আছেন এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। হ্যালো 8920 সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, এটা হচ্ছে গল্প বলার প্ল্যাটফর্ম, এবং সেই গল্পটা আসলে কোনো ধরনের বানানো কোনো গল্প না, এবং আমরা বিশ্বাস করি জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়, এবং সেই জীবনের গল্প আমরা এখানে বলে থাকি। সেই জীবনের গল্প যে কোনো বিষয় নিয়ে হতে পারে, আজকে যেমন আসমা বলেছেন, গত পর্বে তেমন লুনা বলেছেন, তার আগে রবিন বলেছেন, এরকম আপনিও বলতে পারেন, আপনি এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। আমরা আপনার জীবনের গল্প শুনে সমস্যা শুনে সমাধান দেব সেটা বিশ্বাস করি না, তবে আপনার গল্প শুনে যদি কেউ সমাধান দিতে আসে আমরা তার সঙ্গে আপনার যোগাযোগ করিয়ে দিই, এবং আমরা মানুষকে উৎসাহিত করি যে কেউ যদি বিপদে থাকে তার পাশে এসে দাঁড়াও, কারণ আমাদের সবাই মিলে একসাথে ভালোভাবে বাঁচতে হবে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দুটো নিয়ম আছে, একটা হচ্ছে আপনি সরাসরি ফোন করে আমাদেরকে বলতে পারেন যে আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে আপনার জীবনের গল্প ছোট করে আমাদেরকে একটু বলতে হবে, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668, প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, এবং তারপর আপনার যা বলার আছে বলবেন, বলার পরে বলতে হবে যে আপনি অনুষ্ঠানে আসতে চান এবং সরাসরি আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। এছাড়া আমাদের যে ফেসবুকের কথাটা বলা হয়ে থাকে, ওখানে যারা হ্যালো 8920 পছন্দ করেন তারা প্রত্যেকেই মেম্বার হয়ে যাবেন, ফেসবুক ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন, এবং এই পেজটিতে আমাদের পুরনো যত অনুষ্ঠান আছে সবগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, আসমারটাও আমরা গতকালকে আগামীকালকে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, এবং একই সাথে এই অনুষ্ঠানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা, এই অনুষ্ঠানে আসতে চাওয়া আপনি আমাদের ফেসবুকের পেজ মাধ্যমেও করতে পারেন, facebook.com/hello8920। যারা এই অনুষ্ঠানে আসতে চেয়েছিলেন তারা কিভাবে আমাদের এখানে আসেন এবং কি বলেন, চলুন আমরা কিছু স্যাম্পল শুনে আসি, এবং তার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে, তবে আরো একবার আসবো, আশা করছি সাথেই থাকবেন।
আমার নাম মোহাম্মদ জুবায়ের, আমার নাম বাস, আমি একটা ঘটনা বলতে চাই, ঘটনাটা হচ্ছে পাচারকারীরা আমাকে ধরে নিয়ে যায়, তো ওইখানে আমরা ছিলাম ছয় জন, এক মহিলা আমাদের ছাড়িয়ে দেয়, ছয় জন ছাড়া পাই, তো তিনজন লাশ বের হই, তো আমি এই ঘটনাটা বলতে চাই।
হ্যালো ভাই, আমি জুয়েল, আমার ছেলে নম্বর। আমার বাবা দ্বিতীয় বিবাহ করার পর আমরা চার ভাই বোন সর্বহারা হয়ে গেছি। আমরা আমার মাকে নিয়ে নানা বাড়িতে থাকি। পৃথিবীতে মনে করে মা বাবা থাকে না, এই এক ধরনের কষ্ট। কিন্তু আমাদের মা বাবা থাকতো, আমরা মা বাবাকে এই ঘটনাটা আপনাদের স্টুডেন্টকে আমি শেয়ার করতে চাই।
আমি তেঁতুলিয়া থেকে কুদ্দুস বলতেছি। চা বাগানকে ঘিরে আমার ভালোবাসার অনেক কথা, অনেক দুঃখ, অনেক কষ্ট আমার মনে। আমার ফোন নাম্বারটি হচ্ছে, প্লিজ ভাইয়া আমাকে কল করবেন।
আমি মোহাম্মদ তোজামেল হোসেন। আমার জীবনে একটি ট্র্যাজেডি ঘটনা আছে। আমি 12 বছর বাড়িতে যাই না। আমি আমার এই কাহিনীকে আপনার এবিসি রেডিওতে জানাতে চাই। মাই টেল নাম্বার।
আমি নেপাল বলছি, বরিশাল থেকে। আমার একটি করুণ ইতিহাস আছে। তো আমার 6 মাস বয়সে বাবা মারা গেছে। তারপরে আমি কাঠমিস্ত্রি কাজ করি। কিন্তু 90-তে আমার পাশাপাশি দুজন বগি বই ২ বছর ও ১ বছর মারা গেছে, বছরের আগামাতায় মারা গেছে। তারপরে সেই ভাগ্নি, 6 মাস বয়সী একটি ভাগ্নি আমি পালি। কিন্তু পরে মাঝখানে আমি বিয়েও করি। কিন্তু ভাগ্নিয়া পাওয়ার কাজে ডেঙ্গা হাসপশিবারের সাথে সবরকম ভালো না, সবকে আত্মীয় স্বজন থেকে বঞ্চিত। আমি ঢাকা শহর এখন ফুটপাতে যখন খুব, তারপরেও আমার বাড়িতে সমস্ত খরচা বহন করতে। আমার মনের কথাটা বলতে চাই।
আমি মুশারফ ফুটপাড়া থেকে বলছি। আমি একা জীবনের বাস্তব গল্প শোনাতে চাই। লক্ষ্মী ভাইকে আমার অনুরোধ, যাতে আমাকে সুযোগ দেওয়া হয়। ধন্যবাদ।
আমি 890-তে আসতে চাই। আমি আমার জীবনের লাভ স্টোরি সবার কাছে তুলে ধরতে চাই, যে লাভ স্টোরিতে জড়িয়ে আছে আমার জীবনের অনেক সময়, সেই সময়টুকু আমি সবার মাঝে তুলে ধরতে চাই।
আমার নাম হচ্ছে ফাবুল হাসান, কাজীপুর বাড়ি। নম্বর এই অনুষ্ঠানে আমি যোগ দিতে চাই। আমার জীবনের কথাগুলো বলতে, আমার ছোটবেলা থেকে আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, টোটাল কাহিনীটা। তারপরে আমার জীবনে কিভাবে আমি প্রেম করেছি, আমার সে ব্যর্থকানা কাহিনীটা বলতে চাই।
আমি রাজীব, আমার সেল নাম্বার হচ্ছে। আমি অনেক দুঃখ কষ্ট, লাঞ্ছনা, বেদনা, অনেক কিছু সয়ে আসছি। 2 বছর বাড়িতে যাই ঢাকা শহরে, এমন একটি জায়গায় আছি কিন্তু কেউ আমাকে খুঁজে পায় নাই। আসলে কেন, কি কারণে? আমি এবিসি রেডিওর সাথে সকালে শেয়ার করতে চাই। আসলে আমার আপন বড় ভাইয়ের মেয়ের সাথে জড়িয়ে আমাকে লাঞ্ছিত, লাঞ্ছিত করেছে। আমার আপন ফ্যামিলি, আমার আপন বড় ভাইয়ের বউ তুই লাঞ্ছিত, লজ্জিত করেছে আপন ব্যক্তির সাথে। একটু আমাকে বলার সুযোগ দিন।
আমার নাম মোহাম্মদ সৈয়দুল ইসলাম। আমার সেল নাম্বার হলো, আমার ঘটনা হলো আমার ভালোবাসা নিয়ে কথা, এবং আমার ভালোবাসা কি কি হয়েছে এবং কি কি চলছে তা আমি ভালোবাসার কথা আমি সবাইকে জানাতে চাই এবং বলতে চাই।
আমি শান্ত ইসলাম বলছিলাম। আমার মোবাইল নাম্বার হচ্ছে, আমার কিছু লাইফ স্টোরি আছে, আমি একটু বলতে চাই দেশবাসীকে।
আমার নাম শেজুসি, মিরপুর থেকে বলছি। আমার ফোন নাম্বার হচ্ছে, আমি আমার জীবনের কিছু চরম কথা বলতে চাই। যে একটা ফ্যামিলি থেকে তার ছায়া না পেলে একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট হয়, এবং একটা মিথ্যা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আমি আমার আম্মুর সাথে একটা মিথ্যা বলছি, এবং আমি একজনকে ভালোবেসে আমার ঘর ছাড়ছি, এবং তার সাথে দীর্ঘদিন ছিলাম। কিন্তু একটা দেশে আমাকে ছেড়ে চলে যায়। এখন আমি সব থেকে বিতাড়িত, একা একই জীবন যাপন করতেছি। যেগুলো বলা খুবই জরুরি, কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, আমার খুব কষ্ট হয়। তাই আমি বলতে চাচ্ছিলাম।
আমার নাম সিদ্দিকুল ইসলাম। আমার ফোন নম্বর হচ্ছে, আপুকে জানাইছিলাম বুধবারে আপনার ঘটনাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। আপনার কথা শুনে মনে হয় যে আপনার ভিতরে যেরকম রোকেয়ার কিছু আছে, কিছু খুঁজে পেয়েছি আপনার ভিতরে। তো আমি পেশায় একটা সিকিউরিটি গার্ডের চাকরি করি। তো আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি
আমার নাম হচ্ছে শেখ রাদিফুল ইসলাম টুটুল। আমার নাম্বারটা হচ্ছে, আমি আপনাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আগ্রহী। তো এটা কিভাবে অ্যাটেন্ড করব, এইটা যদি আমাকে কাইন্ডলি জানানো হতো তাহলে আপনাদের প্রতি কৃতজ্ঞ হতাম।
আমাকে ডাকেন খুবই ভালো হয়। আমি ওকে একবার বলতে চাই, আমি ওখানে ক্লাস করি।
সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে?
শেষ হয়ে গেল আজকের হ্যালো ইট 920। কিবরিয়া ছিল আপনার সঙ্গে, আসমা ছিল আপনার সঙ্গে, লাখো মানুষ লাখো শ্রোতা ছিল এবিসি রেডিওর সঙ্গে, এবং প্রত্যাশা করে সবসময় এবিসি রেডিও সাথেই থাকবেন, এবিসি রেডিও আপনার রেডিও। এবং যাবার আগে শুধু একটা কথা বারবার বলে যেতে চাই, হ্যালো ইট 920 আপনার কথা বলার প্ল্যাটফর্ম, আপনি এসে আপনার জীবনের গল্প আমাদেরকে বলুন। আপনার গল্প শুনে লাখো মানুষ উপকৃত হবে, লাখো মানুষ তার জীবন সম্পর্কে নতুন করে ভাববে, এবং লাখো মানুষ খারাপ কাজ যেটা আছে সেটা থেকে বিরত থাকবে। আজকের গল্পটা প্রচার হওয়ার পরে, আজকের গল্পটা প্রচার হওয়ার পরে যদি একটা এসিড ছোড়ার প্রবণতাও বন্ধ হয়ে যায় বাংলাদেশে, তাহলে সেটা হ্যালো ইট 920 সার্থকতা। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চাইলে নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি, 9115668 9115668 হচ্ছে নাম্বার, 24 ঘন্টা খোলা থাকে আপনার জন্য। আর ফেসবুকের আমাদের মেম্বার হওয়া আপনার জন্য খুবই জরুরি, কারণ হ্যালো ইট 920 যারা পছন্দ করেন তারা সবাই ওখান থেকে হ্যালো ইট 920 তথ্য পাবেন। আমাদের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। ভালো থাকুন, এবিসি রেডিওর সঙ্গে থাকুন, কিবরিয়ার পক্ষ থেকে শুভকামনা।
This track was downloaded from FusionBD.com.